ঘটেছিল সেদিন ভিডিও কলে। ফোনের স্ক্রিনে দেখছি তানভীর কিচেনে কাজ করছে, বাইরে ঝুম বৃষ্টি। ওর পেছনের জানালাটা খোলা দেখে আমি সেটা লাগাতে বলি, কিন্তু তানভীর বলে জানালা বন্ধ। ফোনের ক্যামেরা ঘোরাতেই দেখি সত্যি বলছে ও। তাহলে এটা কি হ্যালুসিনেশন? ইলেকট্রিসিটি চলে যায়, চারিদিকে ঘোর অন্ধকার। আইপিএসটা কাজ করছে না, চার্জ নেই। তানভীরকে সাহায্য করতেই আমি নিচে কিচেনে নেমে আসি। নেমেই থমকে যাই, কিচেন ফাঁকা, অথচ ভিডিও কলে তখনও তানভীর কিচেনে রান্না করছে। হঠাৎ ওপরতলা থেকে তানভীর আমাকে ডাকে। মানে কি? ওপরে কে আর ভিডিও কলেই বা কে? কে বন্ধু? কে অশরীরী? সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলুন আবারও হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। নতুন একটা ঘটনা শোনাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের স্টোরিটি যিনি শেয়ার করেছেন তার নাম রাকিব। আমি সরাসরি রাকিব ভাইয়ের স্টোরিতে চলে যাচ্ছি। বলছেন রাকিব ভাই, ঘটনাটা মাস দুয়েক আগের। আমি আর আমার ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড তানভীর, আমরা দুজন মিলে ঢাকায় একটা বাসা ভাড়া নিয়েছিলাম। বাসাটা বেশ বড়, ড্রয়িং, ডাইনিং আর একটা কিচেন, আর তিনটা বেডরুম, একটা লিভিং স্পেস। আমরা দুজনেই ব্যাচেলার, নতুন জবে ঢুকেছি, তাই ভাবলাম একটু খোলামেলা জায়গায় থাকা যাক। বাসাটা একটু নির্জন এলাকায়, আশেপাশে খুব একটা বিল্ডিং তখনও ওঠেনি। বাউন্ডারি ওয়ালের ওপাশে বিশাল কাশবন আর ফাঁকা প্লট। দিনের বেলাতেও এলাকাটা বেশ শান্ত থাকে, আর রাত হলে তো কথাই নেই, একেবারে পিনপতন নীরবতা। সেদিন ছিল বৃহস্পতিবার, সন্ধ্যা থেকেই আকাশটা গুমোট হয়েছিল, কেমন একটা ভ্যাপসা গরম। ফ্যান ছেড়েও গা জুড়াচ্ছিল না। রাত দশটার পর থেকেই শুরু হল তুমুল বৃষ্টি, সাধারণ বৃষ্টি না, একেবারে মুষলধারে যাকে বলে। বৃষ্টির শব্দের কারণে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। আমরা দুজন দোতলার মাস্টার বেডরুমে ছিলাম। রুমটা বেশ বড়, দুই পাশে দুটো খাট পাতা। আমি ল্যাপটপে অফিসের কিছু পেন্ডিং কাজ করছিলাম, আর তানভীর কানে হেডফোন লাগিয়ে মুভি দেখছিল। রাত তখন প্রায় সোয়া দুইটা হবে, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, লোডশেডিং, কারেন্ট যাওয়ার সাথে সাথেই আইপিএস এর সেই বিরক্তিকর পিপ 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 আওয়াজ শুরু হল। চার্জ বেশিক্ষণ থাকবে না সেটা আমরা জানতাম। বাতিগুলো টিমটিম করে চলছে, ফ্যানের স্পিডও কমে গেছে। বাইরে বৃষ্টির আওয়াজ তখন আরো প্রকট হয়ে কানে বাজছে, জানলার কাঁচ ঝনঝন করছে বাতাসের তোড়ে। তানভীর হঠাৎ হেডফোন নামিয়ে বিছানায় উঠে বসল, পেটে হাত দিয়ে মুখটা বেজার করে বলল,
দোস্ত প্রচুর ক্ষুধা লেগেছে, পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে, কিছু খেলে হয় না?
আমি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বললাম,
তো কি করবি এখন? এত রাতে ডেলিভারি তো পাবি না, বাইরে যা অবস্থা, কেউ আসবেও না।
তানভীর বিছানা থেকে নামতে নামতে বলল,
আরে ডেলিভারি কে চায়? নিচে নুডলসের প্যাকেট আছে, সাথে ডিমও আছে, আমি নিচে গিয়ে নুডলস বানাবো, তুই খাবি?
সত্যি বলতে আমারও হালকা ক্ষুধা ছিল, কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে দোতলা থেকে নিচে নামার কোনো ইচ্ছাই আমার ছিল না। তাছাড়া আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, চোখের পাতা ভারী হয়ে আসছিল। আমি কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে বললাম,
না দোস্ত তুই যা, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, শুয়ে পড়ব।
তানভীর মোবাইলটা হাতে নিল, মোবাইলের টর্চটা জ্বালালো।
আমাদের ডুপ্লেক্সের সিঁড়িটা কাঠের তৈরি। সিঁড়িতে পা দিলে একটু অদ্ভুত শব্দ হয়। তানভীর রুম থেকে বের হয়ে গেল, আমি চুপচাপ শুয়ে রইলাম। সিঁড়ি দিয়ে ওর নিচে নেমে যাওয়ার শব্দটা আমি স্পষ্ট শুনলাম। শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের ভেতর। রুমটা হঠাৎ খুব খালি মনে হতে লাগল। আইপিএস এর চার্জ একদম শেষ পর্যায়ে, লাইটটা দপ করে নিভে গেল, আবার চলে উঠল, ভোল্টেজ আপ ডাউন করছে। জানালার বাইরে তাকালাম, অন্ধকারে বৃষ্টির ছাঁট দেখা যাচ্ছে। বাতাসের শোঁ-শোঁ আওয়াজটা কেমন যেন ভৌতিক লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন বাইরে থেকে জানালার কাছে নখ দিয়ে আঁচড় কাটছে। আমি নিজেকে বোঝালাম এটা নিছকই বাতাসের শব্দ, কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি কাজ করতে শুরু করল। তারপর নিচে একা, পুরো নিচতলাটা অন্ধকার, আমার কেমন যেন মনে হল ওর সাথে যাওয়াটা উচিত ছিল। মিনিট তো সে কেটে গেল, আমি প্রায় তন্দ্রার ঘরে চলে যাচ্ছিলাম, হঠাৎ আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। ভাইব্রেশনের আওয়াজে আমি চমকে উঠলাম, তাকিয়ে দেখি তানভীর ভিডিও কল দিয়েছে। আমি একটু অবাক হলাম, একই বাসায় আছি ও নিচে আর আমি দোতলায়, ও কেন আমাকে ভিডিও কল দিচ্ছে? ভাবলাম হয়তো কোনো দরকারি কিছু খুঁজে পাচ্ছে না বা আমাকে কিছু দেখাতে চায়। আমি কলটা রিসিভ করলাম, স্ক্রিনে তানভীরের মুখটা ভেসে উঠল, কিন্তু ভিডিওর কোয়ালিটি খুব বাজে ছিল, ঝিরঝির করছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে, লোডশেডিং এর কারণে হয়তো নেটওয়ার্ক ড্রপ করেছে। তানভীরকে দেখা যাচ্ছে ইঁচেনে দাঁড়িয়ে আছে, মোবাইলের টর্চটা হয়তো কোথাও সেট করা, আলোটা নিচ থেকে ওর মুখে পড়ছে, এতে ওর ছায়াটা কিচেনের পেছনের দেয়ালে বিশাল বড় হয়ে পড়ছে, দেখতে বেশ অদ্ভুত লাগছিল। তানভীর একটু নার্ভাস গলায় বলল,
দোস্ত, নিচে একা একা কেমন যেন লাগছে, মানে কারেন্ট নাই, বাইরের ওয়েদারটাও জঘন্য, তুই একটু লাইনে থাক, কথা বলতে বলতে রান্না করি, মানে তোর কলা শুনলে অ্যাটলিস্ট সাহস পাব।
আমি হেসে বললাম, তোর মতো বুড়ো আবার ভূতের ভয়, আচ্ছা ঠিক আছে আমি আছি, তুই রান্না কর। ভিডিওতে দেখলাম তানভীর চুলার দিকে ঘুরল, চুলায় পানি বসালো, নুডলস এর প্যাকেটটা ছিঁড়ছে, কিন্তু সমস্যা হল ভিডিওটা একটু পরপর আটকে যাচ্ছে। তানভীরের ঠোঁট নড়ছে, কিন্তু আওয়াজ আসছে 2-3 সেকেন্ড পরে, মানে ও যখন বলছে পানি গরম হয়েছে তখন ভিডিওতে ওর মুখ বন্ধ, আবার যখন ভিডিওতে মুখ নড়ছে তখন কোনো শব্দ নেই। আমি বিরক্ত হয়ে বললাম, কিরে তোর নেটওয়ার্কের এই অবস্থা কেন, 4G তো ফুল পাওয়ার কথা। তানভীরের ভিডিওতে 3 সেকেন্ড পর শব্দ এলো, আমি স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, হঠাৎ আমার চোখ গেল তানভীরের পেছনের দিকে। কিচেনের ঠিক পেছনে একটা বড় জানালা আছে যেটা দিয়ে পেছনের বাগানটা দেখা যায়। আমি স্পষ্ট দেখলাম ভিডিওতে ওই জানলাটা খোলা, বাতাসের ঝাপটায় পর্দাটা বিশ্রীভাবে উঠছে, বৃষ্টির ছাঁট কিচেনের ভেতর ঢুকছে। আমি বললাম, ওই জানলাটা খোলা কেন, ওটা তো আমি সন্ধ্যায় নিজ হাতে লক করেছিলাম, বন্ধ কর তাড়াতাড়ি, বৃষ্টি ঢুকে ফ্লোর ভেসে যাবে। আমার কথা শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পর ভিডিওতে তানভীর রেসপন্স করল, ও অবাক হয়ে বলল,
কোন জানালা, ওটা তো বন্ধই।
আরে তুই অন্ধ নাকি, আমি ভিডিওতে ক্লিয়ার দেখছি তোর পেছনে জানালা খোলা, পর্দা উঠছে। ভিডিওতে দেখলাম তানভীর মোবাইলটা হাতে নিয়ে জানালার দিকে ঘুরল, ক্যামেরাটা জানালার দিকে তাক করল, এবং অদ্ভুত ব্যাপার হল ভিডিওতে দেখা গেল জানালাটা আসলেই বন্ধ, লক করা, পর্দা স্থির হয়ে ঝুলে আছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল, আমি কি ভুল দেখলাম, হ্যালুসিনেশন? না, সেটা হতে পারে না, আমি একেবারে স্পষ্ট দেখেছি জানালা খোলা, পর্দাগুলো পাগলের মতো উড়ছিল, কিন্তু এখন ভিডিওতে দেখছি সব স্বাভাবিক। আমি নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো ভিডিওর গ্লিচ ছিল, বাফারিং এর কারণে আগের কোনো ফ্রেম বা পিক্সেল ভেঙে হয়তো এরকম দেখাচ্ছিল, এরকম হতেই পারে। আমি বললাম, আচ্ছা বাদ দে, হয়তো কোনো গ্লিচ। তানভীর মোবাইলটা আবার আগের জায়গায় সেট করল, ও নুডলস এর বাটিটা হাতে নিল, ভিডিওতে আমি দেখলাম ও বাটিটা হাতে নিয়ে মশলা মিক্স করছে। হঠাৎ ভিডিওটা আবার ল্যাগ করল, ফ্রেমটা আটকে গেল, ঠিক পর মুহূর্তেই ভিডিওতে দেখলাম তানভীরের হাত থেকে স্টিলের বাটিটা ফ্লোরে পড়ে গেল। আমি স্পষ্ট দেখলাম বাটিটা হাত থেকে ফুসকে নিচে পড়লো। তিনটা ফ্লোরের টাইলসে আঘাত করল, নুডলসগুলো ছড়িয়ে পড়ল, কোনো শব্দ হল না, একেবারে সাইলেন্ট। ভিডিওতে বাটি পড়ার দৃশ্য দেখার ঠিক 5 সেকেন্ড পর আমার ফোনের স্পিকারে বিকট শব্দে ঝনঝন করে বাটি পড়ার আওয়াজ এলো। আমি শিউরে উঠলাম, 5 সেকেন্ড, এটা তো অসম্ভব। ভিডিওর সাথে অডিওর টাইমিং এর এই মিসম্যাচটা আমাকে খুব অস্বস্তিতে ফেলে দিল। মনে হলো আমি যা দেখছি আর শুনছি দুটো আলাদা সময়ের ঘটনা। আমি বললাম, কিরে কথা, বাসা ভাঙলি, নিউজটা সব ফেলে দিলি? আমার কথা শোনার পর ভিডিওতে তানভীর আমার দিকে তাকালো, ওর চেহারায় এক অদ্ভুত বিস্ময়। ও বলল,
কই না তো, বাটি তো আমার হাতেই।
এবং সাথে সাথেই ভিডিওতে দেখা গেল বাটিটা আসলে ওর হাতে একদম অক্ষত, নুডলস ভেতরেই আছে, কোথাও কোনো বাটি পড়ার চিহ্ন নেই, ফ্লোর পরিষ্কার। আমার গা ছমছম করে উঠল, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি নিজের চোখে দেখলাম বাটিটা পড়ে গেল, ভিডিওতে সেটা স্পষ্ট দেখা গেল, তারপর আমি কানের শব্দও শুনলাম, টাইলসে স্টিলের বাটি পড়লে যেমন ঝনঝন শব্দ হয়, অথচ তানভীর বলছে বাটি পড়েনি। দোস্ত, তুই শিওর বাটি পড়েনি? আমি জিজ্ঞেস করলাম। তানভীর হেসে উঠল, ভিডিওতে হাসিটা কেমন যেন যান্ত্রিক মনে হল। ও বলল,
আরে না, তুই ঘুমের ঘুরে কি সব দেখছিস আর শুনছিস, আমি আসছি।
ভিডিও কলে তানভীর আবার রান্না শুরু করল, কিন্তু আমার মনের খটকাটা কিছুতেই যাচ্ছিল না, কিছু একটা ঠিক নেই, খুব বড় সড় কোনো ঘাপলা হয়েছে। ভিডিওতে তানভীরের নড়াচড়া কেমন যেন অস্বাভাবিক লাগছিল, স্মুথ না, একটু রোবোটিক, ফ্রেম রেট কমে গেলে যেমন হয় তেমন। কিন্তু ওর চোখ মোবাইলের ছোট স্ক্রিনেও আমার মনে হল কেমন যেন স্থির, পলক পড়ছে না। মানুষের সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা জিনিস আছে, বিজ্ঞান হয়তো এটা পুরোপুরি মানে না, কিন্তু বিপদের সময় এটা ঠিকই সিগন্যাল দেয়। আমার ব্রেইন আমাকে বলছিল, রাকিব নিচে যাস না, রুমেই থাক, কিন্তু আমার মন বলছিল তানভীর বিপদে পড়েছে, আমার বন্ধু নিচে একা, আর ভিডিওতে আমি যা দেখছি তা স্বাভাবিক না। আমি সিদ্ধান্ত নিলাম আমি নিচে যাব, চেক করে দেখব আসলে কি হচ্ছে। কলটা কাটলাম না, ভিডিও কলটা চালু রেখেই আমি ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে তখনও তানভীরকে দেখা যাচ্ছে, ও চামচ দিয়ে নুডলস নাড়ছে, ধোঁয়া উঠছে। আমি পা টিপে টিপে বিছানা থেকে নামলাম, অন্ধকারের রুমটা আরো ভয়ানক লাগছে, জানলার পর্দাগুলো নড়ছে। আমি রুমের দরজা খুললাম, পুরনো কাঠের দরজা খোলার সময় একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হল, নিস্তব্ধ এই রাতে শব্দটা কলিজায় গিয়ে লাগল। করিডোরটা ঘুটঘুটে অন্ধকার, আইপিএসের চার্জ শেষ হয়ে গেছে মনে হয়, বাতি আর জ্বলছে না, মোবাইলের স্ক্রিনের আলোই একমাত্র ভরসা। আমি সিঁড়ির কাছে গেলাম, নিচতলায় তাকালাম, শুধু অন্ধকার, অন্ধকারের যেন একটা ওজন আছে, সেটা আমাকে গ্রাস করতে চাইছিল। কিন্তু একটা জিনিস আমাকে অবাক করল, কিচেন থেকে কোনো আলো আসছে না। তানভীর যদি নিচে রান্না করে তাহলে তো অন্তত মোবাইলের টর্চ বা মোমবাতি জ্বালানো থাকার কথা। ভিডিও কলে তো আমি দেখলাম আলো আছে, কিন্তু ওপর থেকে আমি যখন কোনো আলোর রেখা দেখতে পেলাম না, পুরো নিচতলা কবরের মতো অন্ধকার দেখলাম, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম, কাঠের সিঁড়িতে আমার পায়ের শব্দ হচ্ছে ঠিক যেন তানভীর নামার সময় যেমনটা হয়েছিল। ভিডিওর জগৎটা সত্যি নাকি আমার সামনের অন্ধকার সত্যি? বাস্তবে চোখের সামনে অন্ধকার, ভিডিওতে তানভীর তখনও রান্না করছে, আলো ঝলমল করছে, অথচ সামনে কিছুই নেই। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই একটা পচা গন্ধ আমার নাকে এলো, অনেকটা বাসি মাংস বা ড্রেনের গন্ধের মতো। গন্ধটা এত তীব্র যে আমার বমি পেয়ে গেল। আমি নাকে হাত দিয়ে কিচেনের দিকে তাকালাম, আমার মোবাইলের টর্চটা কিচেনের দিকে ঘোরালাম, আলোর ফোকাসটা পড়ল ডাইনিং টেবিলের ওপর, তারপর কিচেনের দরজায়। কিচেন সম্পূর্ণ খালি, চুলা নেভানো, ঠান্ডা, কেউ নেই সেখানে, কোনো নুডলস নেই, কোনো ভাঙা বাটি নেই, কোনো আলো নেই, ফ্লোর একদম পরিষ্কার, তবে একটা ভিজে ভাব আছে যেন কেউ ভেজা পায়ে হেঁটে গেছে, কিন্তু তানভীর নেই। আমার শ্বাস আটকে গেল, আমি নড়তে পারছিলাম না, আমার ব্রেইন এই দৃশ্যটা প্রসেস করতে পারছিল না। যদি তানভীর কিচেনে না থাকে তাহলে ভিডিওতে আমি কাকে দেখছি? আমি কাঁপতে কাঁপতে ফোনের স্ক্রিনের দিকে তাকালাম, ভিডিও কলটা এখনো চলছে, নেটওয়ার্ক বার ফুল। ভিডিওর ফ্রেমে দেখা যাচ্ছে তানভীর সেই একই কিচেনে দাঁড়িয়ে আছে। এবার ও রান্না থামিয়ে দিয়েছে, স্থির দাঁড়িয়ে আছে, ওর পিঠটা আমার দিকে। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে ভিডিওর ভেতরে তানভীর পেছনে ফিরল এবং সোজা ক্যামেরার দিকে তাকালো। ভিডিওতে দেখা যাচ্ছে তানভীর আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসিটা মানুষের না, ঠোঁটটা কানের লতি পর্যন্ত বিস্তৃত, আর ওর চোখ দুটো নেই, চোখের কোটরে গাঢ় অন্ধকার। আমার গায়ের রক্ত হিম হয়ে গিয়েছিল, আমি আমার নিজের চোখের সামনে এমন কিছু দেখছিলাম যা মানুষের ব্রেইন প্রসেস করতে পারে না। ঠিক সেই মুহূর্তে দোতলার রুম থেকে তানভীরের গলা ভেসে আসলো,
রাকিব তুই নিচে কেন, পানি খাবি?
তানভীরের গলাটা স্বাভাবিক, একটু ঘুম জড়ানো ছিল কি, কিন্তু এই স্বাভাবিক গলাটাই ওই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক শব্দ বলে মনে হল। যদি আসল তানভীর দোতলায় থাকে তাহলে ভিডিওর এই তানভীরটাকে, আর যদি ভিডিওর তানভীর সত্যি হয় তাহলে ওপরে কি কথা বলছে। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল, আমি কোনো মতে ফোনটা শক্ত করে ধরলাম। ভিডিও কলটা তখনও চলছে, আমি এক মুহূর্তের জন্য ভাবলাম ফোনটা ছুঁড়ে ফেলে দেই, কিন্তু পারলাম না। অজানা এক আকর্ষণে আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ভিডিওর ওই নকল তানভীর এবার রান্না থামিয়ে ধীরে ধীরে ক্যামেরার একদম কাছে এগিয়ে এলো, এতটাই কাছে যে পুরো স্ক্রিন জুড়ে শুধু ওর চোখ দেখা যাচ্ছে, সেই খোলাটে সাদা কোটরহীন চোখ। মনে হল ও স্ক্রিন ভেদ করে বেরিয়ে আসবে। হঠাৎ ফোনের স্পিকার থেকে সেই নকল তানভীরের গলা ভেসে এলো, কিন্তু এটা তানভীরের গলা না, এটা এমন একটা গলা যেন মনে হচ্ছে কেউ গলা ভেঙে কথা বলছে। ফিসফিস করে বলল,
দোস্ত তুই কি নিচে চলে এসেছিস? রান্না কিন্তু শেষ করে ফেলেছি, আয় আমার সাথে খা।
আমার বুকের ভেতরটা ধক করে উঠল, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি এক সেকেন্ডও নিচে থাকার সাহস পেলাম না, আমি উল্টো ঘুরে দৌড় দিলাম। অন্ধকারে সিঁড়ির ধাপগুলো ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, কয়েকবার হোঁচট খেলাম কিন্তু থামলাম না। আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ দৌড়াচ্ছে, সেই ভেজা পায়ের চপচপ শব্দ, সিঁড়ি দিয়ে কেউ একজন খুব দ্রুত উঠে আসছে আমার পিছু পিছু। আমি এক শ্বাসে দোতলায় উঠে রুমে ঢুকে দরজা ধরাস করে বন্ধ করে দিলাম। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, আমি দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম। রুমের ভেতর তানভীর বিছানায় উঠে বসেছে, ও চোখ কচলাচ্ছে, আমাকে ভাবে হাঁপাতে দেখে অবাক হয়ে বলল,
কিরে কি হয়েছে, এরকম করছিস কেন, ভূত দেখেছিস নাকি?
আমি তোতলাতে তোতলাতে ওর দিকে আঙুল তুলে বললাম,
তুই নিচে যাসনি নুডলস করতে?
তানভীর ভ্রুক মুচকে আমার দিকে তাকালো, ওর চোখ মুখে তখনও ঘুমের রেশ। ও বলল,
পাগল হলি, আমি সে কখন থেকে ঘুমাচ্ছি, আর নুডলস তো শেষ হয়ে গেছে কালকেই, আমি নিচে যাব কেন?
আমার মাথাটা চক্কর দিয়ে উঠল, তানভীর নিচে যায়নি, তাহলে ভিডিও কলে আমি কার সাথে কথা বললাম? কাঁপতে কাঁপতে আমার মোবাইলটা তানভীরের দিকে এগিয়ে দিলাম,
তাহলে ভিডিওতে থেকে।
তানভীর আমার হাত থেকে ফোনটা নিল, ভিডিও কলটা তখনও চলছে। তানভীর স্ক্রিনের দিকে তাকালো, প্রথমে ওর চোখে মুখে বিরক্তি ছিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকানোর সাথে সাথে ওর মুখের রং বদলে গেল, ও চোখ বড় বড় করে দেখল।
এটা কি?
তানভীরের গলা দিয়ে অদ্ভুত একটা আওয়াজ বের হল, কারণ ভিডিওর দৃশ্যটা বদলে গেছে। এখন আর ভিডিওতে অন্ধকার কিচেন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আমাদের এই বেডরুমটা, অর্থাৎ ভিডিও এখন এই রুম থেকে লাইভ হচ্ছে। ভিডিওর অ্যাঙ্গেলটা ঠিক আমাদের পেছনে আলমারির উপর থেকে নেয়া। ভিডিওতে দেখা যাচ্ছে আমি আর তানভীর বিছানায় বসে ফোনের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে আমরা যা করছি সেটা এই ভিডিওতে দেখা যাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার হল ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের ঠিক দুই হাত পেছনে আলমারির ওপর বসে আছে একটা ছায়ার মতো কদাকার অবয়ব। জিনিসটা মানুষের মতো দেখতে হলেও মানুষ না, তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, হাঁটু পর্যন্ত ঝুলে গেছে। সে বলল,
নুডলস খাবি না?
আমি বোঝাতেও পারবো না ওই মুহূর্তের ফিলিংসটা কেমন ছিল। আমার ভিডিওতে আমি দেখছি আমাদের পেছনে কেউ বসে আছে, কিন্তু আমরা সাহস পাচ্ছি না ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে, কারণ ততক্ষণে সারা ঘরে ভাজা নুডলসের একটা তীব্র কটু গন্ধ ছড়িয়ে পড়েছে। গন্ধটা ঠিক নুডলসের মতো না, পোড়া তেলের সাথে মাংস পচা মিশিয়ে দিলে যেমন হবে অনেকটা তেমন। আর আমাদের দুজনের ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস পড়ছিল, মনে হচ্ছিল কেউ একজন আমাদের ঠিক কানের কাছে মুখ এনে শ্বাস নিচ্ছে। ফোনের স্ক্রিনে ওই ছায়াটা চামচ দিয়ে নুডলস মুখে দিল, তারপর জীবাণুর শব্দ পেলাম। কণ্ঠটা তানভীরের মতোই লাগছিল, কিন্তু তাতে একটা ভয়ানক বিদ্রুপ মেশানো ছিল। তানভীর আর সহ্য করতে পারল না, ও চিৎকার করে ফোনটা বিছানায় ছুঁয়ে মারল, সাথে সাথে ফোনের স্ক্রিন ধপ করে নিভে গেল। কিন্তু অন্ধকারের ভেতর সেই নুডলসের চপচপ শব্দ কানে আসছিল। শব্দটা আসছিল ঠিক মাথার পেছন থেকে। আমরা দুজনে এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেলাম, দৌড়ে ড্রয়িং রুমে চলে গেলাম। সেখান থেকে মেইন ডোর খুলে সোজা রাস্তায়। বৃষ্টি তখনও পড়ছে, আমরা খালি পায়ে গেঞ্জি আর ট্রাউজার পরে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। আমাদের সাহস হচ্ছিল না ওই বাসায় ঢোকার। সারা রাত আমরা ওই এলাকায় দারোয়ান মামার বুথে বসেছিলাম। দারোয়ান মামা আমাদের অবস্থা দেখে অবাক। আমরা ওনাকে কিছু বললাম না, শুধু বললাম চোর ঢুকেছে মনে হয়। উনি টর্চ নিয়ে ভেতরে যেতে চাইলেন, কিন্তু আমরা ওনাকে যেতে দিলাম না। আমি জানতাম ভেতরে যা আছে তা চোর বা ডাকাত না, তা মানুষের ধরা ছোঁয়ার বাইরে। পরদিন সকালে যখন রোদ উঠল তখন আমরা বাসায় ঢুকলাম। দিনের আলোয় ভয়টা কিছুটা কমে এলো। মানুষ আসলে দিনের বেলা নিজেকে খুব সাহসী মনে করে, ভাবে রাতের সবকিছুই মনের ভুল। আমরাও তাই ভাবলাম, হয়তো হ্যালুসিনেশন ছিল বা কালেকটিভ হিস্টেরিয়া। আমরা দুজন হয়তো স্ট্রেসে ছিলাম। বাসায় ঢুকে দেখি সব স্বাভাবিক, কিচেন পরিষ্কার, নুডলসের বাটি নেই, গন্ধ নেই, দোতলার রুমেও সব ঠিকঠাক, আলমারির উপর কিছুই নেই, শুধু ধুলো জমে আছে। তানভীর বলল,
দোস্ত কাল রাতে বোধহয় আমরা ভুল বুঝেছিলাম, লোডশেডিং এর কারণে মাথা ঠিক ছিল না, চল অফিসে যাই।
তানভীর ঘটনাটা হালকাভাবে নিলেও আমার মনে খটকা গেল না, কারণ আমার ফোনের কল লিস্ট আমি চেক করে দেখলাম রাত 2:15 তানভীরের নাম্বার থেকে একটা ইনকামিং ভিডিও কল এসেছিল, ডিউরেশন 12 মিনিট। আমি তানভীরকে দেখালাম, ও বলল হতে পারে পকেটে চাপ লেগে গেছে, আর নেটওয়ার্ক গ্লিচের কারণে হয়তো উল্টাপাল্টা কিছু দেখেছি। আমরা লজিক খুঁজছিলাম, বিজ্ঞান মনস্ক হওয়ায় এটাই সমস্যা। চোখের সামনে অতি প্রাকৃত কিছু ঘটতে দেখলেও আমরা সেটাকে বিজ্ঞানে বাঁধার চেষ্টা করি। আমরা ভাবলাম হয়তো ঘরে কোনো বিষাক্ত গ্যাস বা কার্বন মনোক্সাইড লিক হয়েছে, যার কারণে আমাদের হেলুসিনেশন হয়েছে। কিন্তু আসল সমস্যা শুরু হল পরদিন থেকে। তানভীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, জ্বর, কিন্তু সাধারণ জ্বর না। ওর গা সবসময় বরফের মতো ঠান্ডা থাকত, কিন্তু ও বলত ওর নাকি গরম লাগছে। ওর ফ্যান ফুল স্পিডে ছেড়ে রাখত, এমনকি এসি 16 ডিগ্রিতে দিয়ে রাখত। আমি শীতে কাঁপতাম, ও ঘামত। আর একটা ব্যাপার খেয়াল করলাম, তানভীরের খাওয়া দাওয়া, ও আগে খুব মেপে খেত, ডায়েট করত, কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে ও প্রচুর খেতে শুরু করল। ভাতের হাঁড়ি খালি করে ফেলত, ফ্রিজের বাসি খাবারও খেয়ে ফেলত। আর ওর খাওয়ার স্টাইলটা পাল্টে গেছে, ও চিবিয়ে খেত না, গিলে ফেলত, গপ গপ করে গিলত, যেন ওর পেটের ভেতর অন্য কেউ আছে যে ক্ষুধার্থ। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, একটা হসপিটালে একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখালাম। ডাক্তার সব টেস্ট দিলেন, ব্লাড টেস্ট, ইউরিন, এক্সরে, সব। রিপোর্ট আসার পর ডাক্তার অবাক, সব নর্মাল, শুধু WBC কাউন্ট একটু বেশি, যেটা ইনফেকশন থাকলে হয়। ডাক্তার বললেন,
ভাইরাল ফিভার হতে পারে, আর মানসিক স্ট্রেস, রেস্ট নিতে হবে।
ডাক্তার ঘুমের ওষুধ দেন যেন ব্রেইন রিল্যাক্স থাকে। আমরা ওষুধ নিয়ে বাসায় ফিরলাম, কিন্তু ওষুধে কোনো কাজ হল না, বরং তানভীরের অবস্থা আরো খারাপ হতে লাগল। সেদিন সোমবার ছিল। আমি অফিস থেকে ফিরে দেখি তানভীর ড্রয়িং রুমের মেঝেতে বসে আছে, ঘর অন্ধকার। আমি লাইট জ্বালাতে গেলাম, ও চিৎকার দিয়ে উঠল,
লাইট জ্বালাবি না, আলো সহ্য হয় না আমার।
ওর গলাটা শুনে আমি থমকে গেলাম, অদ্ভুত, গলার ভেতরে যেন বালি জমে আছে। আমি মোবাইলের টর্চটা জ্বেলে ওর মুখের দিকে ধরলাম। তানভীর আমার দিকে তাকালো, ওর চোখের নিচটা কালচে হয়ে গেছে, গাল ভেঙে গেছে, কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল সেটা হল ওর চাহনি। তানভীর আমার দিকে তাকিয়েছিল, কিন্তু মনে হচ্ছিল ও আমাকে চিনতে পারছে না, যেন আমি অচেনা কোনো প্রাণী। ভয় ভয় বললাম,
ওষুধ খেয়েছিস তানভীর?
ও কোনো উত্তর দিল না, তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে হাসল, সেই হাসি, সেই ভিডিও কলের হাসিটা ওর ঠোঁট কানের লতি পর্যন্ত প্রসারিত। ফিসফিস করে বলল,
ওষুধে কি কাজ হবে রে পোকা? সেদিন তো নুরুজ খেলি না,
হাই আজ একসাথে খাই। আমি পিছিয়ে গেলাম।
মানে কি বলছিস তুই?
তানভীর ওর শরীরের ভেতরে যা ছিল সে উঠে দাঁড়াল। ওর দাঁড়ানোর ভঙ্গিটা অদ্ভুত, মেরুদণ্ডটা যেন একটু বেশি বাঁকানো। ও আমার দিকে এগিয়ে এলো, আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। ও আমার মুখের একদম কাছে এসে দাঁড়াল। আমি ওর শরীর থেকে একটা বোটকা গন্ধ পাচ্ছিলাম, পচামাটির গন্ধ, যেন বহুদিন ধরে বন্ধ থাকা কোনো গুহার ভেতর থেকে কেউ আসছে। ও আমার কানে কানে বলল,
তুই ডাক্তার দেখাস, রিপোর্টে কিছুই পাবি না, আমি সবকিছুর বাইরে।
আমি সাহস সঞ্চয় করে বললাম,
তুই কে? তানভীর কোথায়?
তানভীর ঘুমিয়ে আছে, ক্লান্ত, এখন খেলবি লুকোচুরি?
এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার গলাটা চেপে ধরল। ওর হাতের শক্তি স্বাভাবিক মানুষের মতো ছিল না, মনে হলো লোহার সাঁড়াশি দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি ওর হাত ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ওর আঙুলগুলো আমার গলার চামড়া ভেদ করে যেন ভেতরে ঢুকে যাচ্ছিল। আমার চোখের সামনে অন্ধকার হয়ে আসছিল, আমি ছটফট করছিলাম। ঠিক তখন হঠাৎ করে আমাকে ছেড়ে দিল, আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল, নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল, জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল,
রাকিব তুই নিচে, আমি এখানে কি করছি?
ওর গলাটা এখন স্বাভাবিক, ও ভ্যাবাচাকা খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি গলা ব্যথায় কঁকাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম তানভীর জানে না এতক্ষণ কি হয়েছে, ওর শরীরে অন্য কেউ বাস করে, যে দখল করে নিয়েছে শরীরটা। একে একে স্প্লিট পার্সোনালিটি বলে, আমি জানি না। আমি তানভীরকে কিছু বললাম না, ওকে ধরে রুমে নিয়ে গেলাম। ও খুব দুর্বল বোধ করছিল, আমি সারা রাত ঘুমোতে পারলাম না। আইতাল কুরসি পড়ে ওর গায়ে ফু দিলাম কিন্তু আমার হাত কাঁপছিল। আমি নামাজ পড়তাম না ঠিক মতো, দোয়া কালামও তেমন জানি না। আমি শুধু অনুভব করলাম আমরা খুব বড় বিপদে পড়েছি আর এখান থেকে বের হওয়া সহজ হবে না। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আর ডাক্তার বা সায়েন্স না, এবার অন্য সলিউশন দরকার। আমি আমার এক কলিগকে ফোন দিলাম, তার নাম শফিক। উনি বেশ ধার্মিক মানুষ, তাবলিগ জামাতে যান। আমি ওনাকে সব খুলে বললাম না, শুধু বললাম
আমার বন্ধুটা খুব অসুস্থ, ডাক্তার কিছু ধরতে পারছে না, মনে হয় বাতাসের দোষ আছে।
শফিক ভাই বললেন তিনি চেনেন একজনকে, ময়মনসিংহের ভালুকায় থাকেন, খুব ভালো আলেম, জিনপুরি চিকিৎসা করেন, তবে উনি সহজে কারো বাড়ি যান না, রিকোয়েস্ট করে দেখতে হবে। আমি বললাম
ভাই প্লিজ আপনি এখনই ব্যবস্থা করেন, আমার বন্ধুটা মরে যাবে না হলে।
শফিক ভাই ব্যবস্থা করলেন। ওই দিনই বিকেলে হুজুর এলেন, সাথে ওনার দুজন সহকারী মাদ্রাসার ছাত্র। হুজুরের বয়স পঞ্চাশের কোঠায়, সাদা দাড়ি, চেহারাটা খুব নুরানি, কিন্তু ওনার চোখ দুটো খুব তীক্ষ্ণ, যেন তাকালেই মনের ভেতরটা পড়ে ফেলতে পারেন। হুজুর বাসায় ঢোকার আগেই গেটের সামনে থমকে দাঁড়ালেন। উনি আকাশের দিকে তাকালেন, তারপর বাসার দিকে। ওনার কপালে ভাঁজ পড়ল, উনি বিড়বিড় করে কিছু একটা পড়লেন। বাসার ভেতরে ঢোকার পর উনি সোজা তানভীর রুমে গেলেন না, উনি ড্রয়িং রুমে বসলেন। আমি আর তানভীর ওনার সামনে বসলাম। তানভীর তখন কিছুটা স্বাভাবিক কিন্তু খুব দুর্বল। হুজুর তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন,
বাবা তোমার কি কোনো পুরনো অসুখ আছে? মৃগী রোগ বা মানসিক সমস্যা?
না হুজুর, আমি সুস্থই ছিলাম।
হুজুর আমার দিকে তাকালেন,
তুমি কি কিছু দেখেছ বা শুনেছ?
আমি ভিডিও কলের ঘটনাটা, নুডলসের গন্ধ আর কাল রাতের গলার স্বর সব খুলে বললাম। হুজুর মন দিয়ে শুনলেন, ওনার সহকারীরা ছোট ডায়েরিতে নোট নিচ্ছিল। সব শোনার পর হুজুর দীর্ঘশ্বাস ফেললেন, পকেট থেকে একটা তাসবিহ বের করলেন, তারপর তানভীরকে বললেন,
বাবা আমার চোখের দিকে তাকাও,
তানভীর হুজুরের চোখের দিকে তাকালো। হুজুর আরবিতে কিছু দোয়া পড়লেন। শুরুতে তানভীর চুপচাপ বসেছিল, কিন্তু হুজুরের পড়ার আওয়াজ যত বাড়তে লাগলো তানভীরের শরীর তত কাঁপতে শুরু করলো। ওর কপাল দিয়ে ঘাম বেরোতে লাগলো, ও হাতগুলো মুষ্টিবদ্ধ করল। হুজুর থামলেন না, উনি তসবি তানভীরের কপালে ছোঁয়ালেন। সাথে সাথে তানভীর ছিটকে পড়ে গেল, যেন আগুনের ছ্যাঁকা লেগেছে। ও সোফায় এক কোনায় কুঁকড়ে গেল। ওর মুখ দিয়ে একটা গোঙানি বের হতে লাগলো।
জোরসাচ্ছে, সরিয়ে নাও, সরিয়ে নাও।
তানভীর চিৎকার করে উঠল। হুজুর কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, কে তুই? কেন এই বাচ্চাটাকে কষ্ট দিচ্ছিস? কি চাস?
আমি কে? আমাকে চিনিস না? আমি এই জায়গার মালিক, তোরা আমার জায়গায় এসেছিস।
হুজুর ধমক দিয়ে বললেন, মিথ্যা কথা বলবি না।
আল্লাহর জমিন কারো একান না, তুই কে সত্যি করে বল, নাম কি তোর?
নাম শুনবি, সহ্য করতে পারবি? আমি ইবলিসের সেনাপতির একজন, আমাকে এখান থেকে তাড়ানোর সাধ্য কারো নেই বুড়ো। তোকে তোকে দিয়ে কিচ্ছু হবে না।
হুজুর তার সহকারীদের ইশারা করলেন, তারা ব্যাগ থেকে বোতলে ভরা কিছু পানি আর সরিষার তেল বের করল। হুজুর বললেন, দেখা যাক কার শক্তি বেশি, আল্লাহর কালাম নাকি তোর শয়তানি। শুরু হল এক অসম যুদ্ধ। হুজুর ওনার ছাত্ররা মিলে উচ্চ স্বরে রুকাইয়া তেলাওয়াত করতে শুরু করলেন। আমি এক কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম। তানভীরের শরীরটা ধনুকের মতো বেঁকে যাচ্ছে। ও সোফা থেকে ফ্লোরে আছাড় খাচ্ছিল, ওর মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল। হঠাৎ তানভীর একটা অমানুষিক হুঙ্কার দিয়ে উঠল, ও এক লাফে উঠে দাঁড়াল। হুজুরের একজন ছাত্র ওকে ধরতে গেল, কিন্তু তানভীর এক ধাক্কায় তাকে দেয়ালের সাথে আছড়ে ফেলল। ছেলেটা ব্যথায় চিৎকার করে উঠল। তানভীরের গায়ে এত শক্তি এলো কোত্থেকে আমি বুঝতে পারলাম না। তানভীর হুজুরের দিকে এগিয়ে গেল, ওর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। সে গর্জন করে বলল,
থাম, থামবি না? আমি বলেছিলাম না আমাকে বিরক্ত করবি না।
হুজুর পেছালেন না, উনি আরো জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। উনি বোতলের ছিপি খুলে তানভীরের গায়ে পানি ছিটিয়ে দিলেন। পানিটা তানভীরের গায়ে পড়ার সাথে সাথে মনে হল ওর গায়ে যেন অ্যাসিড পড়েছে। ও যন্ত্রণায় চিৎকার করে উঠল,
মাফ কর, জ্বলে যাচ্ছে, আমাকে ছেড়ে দে।
হুজুর বললেন, যাবি? সত্যি যাবি এখন?
হ্যাঁ বাবা, আর আসবো না, কসম খাচ্ছি।
হুজুর পড়া থামালেন না, কিন্তু আওয়াজ একটু কমালেন। উনি বললেন,
কোন দিক দিয়ে যাবি?
ভাই নখ দিয়ে, কনিষ্ঠ আঙুলের নখ দিয়ে বের হয়ে যাব।
ঠিক আছে, যা। আর যদি ফিরিস তবে তোকে আমি বোতল বন্দি করে আগুনে পোড়াবো।
তানভীর ফ্লোরে পড়ে গেল, ওর শরীরটা কয়েকবার ঝাঁকুনি দিল, তারপর সব শান্ত। ও অজ্ঞান হয়ে পড়ে রইল। আমরা সবাই ঘামছিলাম, হুজুর নিজেও হাঁপাচ্ছিলেন। উনি তানভীরের কাছে গিয়ে পালস চেক করলেন, বললেন,
জ্ঞান ফিরে আসবে, ভয়ের কিছু নেই, আপদ বিদায় হয়েছে। তবে
তবে কি হুজুর?
জিনিসটা খুব সহজে হার মেনেছে। এরা তো সহজে হার মানে না, ধোকা দিচ্ছে না তো। এরা খুব মায়াবী হয়, মিথ্যা বলা এদের স্বভাব।
আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমরা তানভীরকে বিছানায় শোয়ালাম। হুজুর সারা ঘর বন্ধ করে দিলেন, দরজায় জানালায় পেরেক ঠুকলেন, বিশেষ দোয়া পড়ে ফুঁ দিলেন। উনি বললেন,
আজ রাতটা আমি দেখব, যদি কাল সকাল পর্যন্ত সব ঠিক থাকে তাহলে বুঝব ও সত্যিই গেছে।
রাত গভীর হল। হুজুর ড্রয়িং রুমে জায়নামাজে বসে নফল নামাজ পড়ছিলেন। ছাত্ররা ঝিমাচ্ছিল, আমি তানভীরের পাশে বসেছিলাম। তানভীর গভীর ঘুমে, ওর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। রাত তখন প্রায় তিনটা, সেই অভিশপ্ত সময়। হঠাৎ আমার নাকে আবার সেই গন্ধটা এলো, ভাজা নুডুলসের মতো একটা গন্ধ। আমি চমকে উঠলাম, এদিক ওদিক তাকালাম, কোথাও কেউ নেই, কিন্তু গন্ধটা তীব্র হচ্ছে। ঠিক তখন তানভীর চোখ খুলল, আমি ওর দিকে তাকালাম। ভাবলাম ও পানি চাইবে, কিন্তু ও আমার দিকে তাকিয়ে হাসল, সেই হাসি পৈশাচিক। আমি হা করে তাকিয়ে আছি ওর দিকে। ও বলল,
হুজুরকে বলিস আমি যাইনি,
এবং সাথে সাথে আমার হাতটা খপ করে ধরে ফেলল। ওর হাতটা ছিল আগুনের মতো গরম।
কি ভেবেছিস হুজুর তাড়াতে পারবে?
ও আমার কানের খুব কাছে মুখ নিয়ে এসে বলল,
আমার নাম বলবো,
এমন নাম যা জীবনে শুনিসনি। নামটা শোনার সাথে সাথে আমার মাথার ভেতর যেন একটা বিস্ফোরণ হল। আমি কানে হাত দিয়ে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে হুজুর দৌড়ে এলেন। উনি রুমে ঢুকেই থমকে গেলেন। হুজুর চিৎকার করে বললেন,
সবাই বাইরে যাও, এ সাধারণ জিন না।
হুজুরের চিৎকার শুনে আমরা কেউ নড়তে পারলাম না। ভয়ে আমাদের পা যেন মেঝের সাথে গেঁথে গিয়েছিল। চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ, আমার বন্ধু তানভীর। তানভীরের শরীরটা এমন ভাবে ধনুকের মতো বাঁকানো ছিল যে মনে হচ্ছিল ওর মেরুদণ্ডটা যেন মট করে ভেঙে যাবে। ঘরের তাপমাত্রা হঠাৎ করেই অসহ্য রকমের বেড়ে গেল। মনে হল আমরা কোনো আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছি। দরদর করে ঘামছি সবাই, কিন্তু সেই ঘামের ফোঁটা শরীর বেয়ে পড়ার আগেই শুকিয়ে যাচ্ছে। তানভীর মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ওর সেই জ্বলন্ত কয়লার মতো দু চোখ আমাকে ভস্ম করে দিতে চাইল। তারপরও মুখ খুলল, কিন্তু এবার আর সেই যান্ত্রিক ফিসফিসানি গলা না। এবার গলা দিয়ে বিকট গর্জন, যেটা মানুষের গলায় বের হওয়া অসম্ভব।
বের হ, আমার এলাকা থেকে বের হ, আমি ইবলিসের সেনাপতি, আমি আগুন।
হুজুর কিন্তু পিছু হটলেন না। ওনার বয়স হয়েছে, শরীর দুর্বল, কিন্তু ওনার মনের জোর অকল্পনীয়। উনি ওনার দুই ছাত্রকে ইশারা করলেন। ছাত্র দুটো ভয়ে কাঁপছিল, কিন্তু গুরুর নির্দেশে তারা এগিয়ে গেল। হুজুর চেঁচিয়ে বললেন, ধরোকে আল্লাহু আকবার। দুটো ছাত্র তানভীরকে কাবু করার চেষ্টা করল, কিন্তু তানভীরের গায়ে তখন হাতির মতো শক্তি। ও পা ঝাড়া দিল আর ছাত্র দুটোকে ছিটকে দিল আলমারির ওপর। আলমারির কাঁচ ভেঙে চুরমার, ওদের হাত পা কেটে রক্ত বের হতে লাগল। আমি দরজার কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলাম। আমার মনে হচ্ছিল আমি এখনই অজ্ঞান হয়ে যাব, কিন্তু আমি বন্ধুকে এভাবে ফেলে যেতে পারি না। আমি সাহস সঞ্চয় করে দৌড়ে গেলাম। হুজুরের সাথে মিলে আমিও তানভীরের পা ধরলাম। তানভীরের শরীরটা অসম্ভব গরম, মনে হল আমি কোনো গরম লোহার রড ধরেছি। আমার হাতের তালু পুড়ে যাচ্ছিল, কিন্তু আমি ছাড়লাম না। আমরা তিনজন মিলে ধস্তাধস্তি করে ওকে বিছানায় নিলাম। বিছানায় নেয়ার পরও তানভীর শান্ত হল না, ছটফট করতে লাগল। হুজুর দ্রুত ওনার ব্যাগ থেকে একটা লম্বা গামছা বের করলেন। উনি ওনার ছাত্ররা মিলে তানভীরের হাত পা খাটের সাথে বাঁধলেন। বাঁধার সময় তানভীর আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসল। সেই হাসিটা আমি জীবনেও ভুলব না। ও আমার দিকে তাকিয়ে হুবহু আমার মৃত দাদির গলায় বলে উঠল। আমি চমকে গেলাম। আমার দাদি মারা গেছেন 10 বছর আগে। তানভীর বলল,
তোর দাদিকে দেখবি, চলে গেছে সে, দেখবি।
আমার রক্ত হিম হয়ে গেল। কিছু গোপন কথা তানভীরের জানার কথা না, এগুলো শুধু আমাদের পরিবারের মানুষ জানে। হুজুর আমার কাঁধে হাত রাখলেন। ওর কথায় কান দিও না বাবা, ও ধোকা দিচ্ছে, তোমার মন দুর্বল করে দিচ্ছে, শক্ত হও। হুজুর তানভীরের মাথার কাছে বসলেন। উনি ওনার ডান হাতটা তানভীরের কপালে রাখলেন। তানভীর চিৎকার করে উঠল। পরে হল ওর কপালে আগুনের ছ্যাঁকা লেগেছে। হুজুর উচ্চ স্বরে সূরা জিন তেলাওয়াত করলেন। ওনার ছাত্ররা পাশ থেকে আমিন আমিন বলতে লাগল। ঘরের পরিবেশটা তখন যুদ্ধক্ষেত্রের মতো। একদিকে পবিত্র কোরআনের আয়াত, অন্যদিকে এক অভিশপ্ত সত্তার আস্ফালন। সেই সত্তা কিছুতেই হার মানতে চাইছিল না। ও হুজুরকে গালিগালাজ করছিল, এমন সব নোংরা গালি যা মুখে আনা সম্ভব না। হঠাৎ তানভীর শান্ত হয়ে গেল, একদম চুপ। ওর চোখ দুটো স্বাভাবিক হয়ে এল। ও হুজুরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল,
আমাকে ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে, এরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান।
আমি বিভ্রান্ত হয়ে গেলাম, এটা কি তানভীর নাকি ধোঁকা? আমি বললাম,
হুজুর থামুন, ও তো তানভীর, ওকে কষ্ট দিচ্ছেন কেন?
হুজুর অগ্নিদৃষ্টিতে তাকালেন,
চুপ কর, ও তানভীর না, মায়ার খেলা দেখাচ্ছে।
হুজুর পড়া থামালেন না, উনি পড়া চালিয়ে গেলেন। আর সাথে সাথে তানভীরের রূপ আবার বদলে গেল, ওর মুখটা বিকৃত হয়ে গেল। ও বুঝতে পারল ওর ছলনা কাজ করছে না। এবার আমাকে উদ্দেশ্য করেও বলল,
আমাকে ধোকা দিচ্ছিস তোরা, তোদের 2 বছর সময় দিয়েছি, কি করতে পারলি তোরা? কিছুই না। কি কি ভেবেছিলি? ধোকা দিবি আমাকে? সবাইকে আমি চিনি।
হুজুর এবার একটা বোতল থেকে তেল বের করলেন, পড়া তেল। উনি সেটা তানভীরের বুকে আর নাকে মালিশ করে দিলেন। তেলটা লাগানোর সাথে সাথে তানভীরের শরীর থেকে মনে হল যেন কালো ধোঁয়া বেরোতে লাগল ও যন্ত্রণায় চিৎকার করতে লাগল। মনে হল ওর শরীরের ভেতর আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। ও বমি করতে শুরু করল, কিন্তু সেটা কোনো সাধারণ বমি না। আর সেই বমিতে কিলবিল করছিল ছোট ছোট সাদা পোকা। দৃশ্যটা দেখে আমি আর বমি আটকে রাখতে পারলাম না, ফ্লোরে বসেই বমি করলাম। গন্ধে রুমটা ভরে গেল পচা মাংস আর পোড়া চুলের গন্ধ। তানভীর চিৎকার করে উঠল,
জুড়ে যাচ্ছে, থাম থাম, আমি চলে যাব, কসম খাচ্ছি আমি চলে যাব।
হুজুর থামলেন না, উনি বললেন, তুই মিথ্যা বলছিস, অনেকবার ধোকা দিয়েছিস, আজ তোকে শেষ না করে আমি ছাড়ব না। এবার সত্তাটা আর্তনাদ করে উঠল,
সাহায্য করো সর্দার, আমাকে বাঁচাও, সাহায্য করো রাবা, আমাকে সাহায্য করো, আমি তোমার কৃতদাস।
রাবা? কেই রাবা? আমি জানি না, কিন্তু নামটা শুনে মনে হল ঘরের দেয়ালগুলো কেঁপে উঠল। হুজুর এবার আরও জোরে তেলাওয়াত শুরু করলেন। উনি তানভীরের দুই চোখের পাতায় ফোঁ দিলেন। তানভীরের শরীরটা শেষবারের মতো একটা বিশাল ঝাঁকুনি দিল, খাটটা মনে হয় ভেঙে যাবে। তানভীর ফিসফিস করে বলল,
আমি যাচ্ছি, কিন্তু আমি একা যাব না, আমি ওর একটা অংশ নিয়ে যাব। ও কোনদিন আগের মতো হতে পারবে না, এটা আমার অভিশাপ।
বলার সাথে সাথে তানভীরের একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল, ওর শরীরটা বিছানায় শিথিল হয়ে গেল, ওর চোখ দুটো বন্ধ। ঘরের তাপমাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করল, সেই পচা গন্ধটা কমে এলো। লাইটগুলো যেগুলো এতক্ষণ টিমটিম করছিল সেগুলো হঠাৎ দপ করে জ্বলে উঠল। আইপিএস এর চার্জ তো শেষ, তাহলে লাইট জ্বলল কিভাবে? আমি জানি না, হয়তো এতক্ষণ আলোটাও ওই সত্তার দখলে ছিল। হুজুর খাম মুছলেন, ওনার পাঞ্জাবি ভিজে চুপসে গেছে। উনি ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়লেন। চলে গেছে, হুজুর ফিসফিস করে বললেন, আপাতত চলে গেছে, তবে বাবা এই বাসা নিরাপদ না, ও বলে গেছে ও আবার আসবে, ওর কথা বিশ্বাস করা যায় না। আমরা তানভীরকে ডাকলাম, অনেকক্ষণ ডাকার পর ও চোখ মেলল, কিন্তু ওর দৃষ্টি খোলাতে। ও আমাদের দিকে তাকালো কিন্তু চিনতে পারল না, শুধু বলল,
ক্ষুধা পেয়েছে, কিছু আছে?
আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল। তানভীর কি এখনো মুক্ত হয়নি? সেই রাতে আমরা ওই বাসায় থাকলাম না। হুজুরের পরামর্শে আমরা তানভীরকে নিয়ে হুজুরের মাদ্রাসায় চলে গেলাম। তানভীরকে সেখানে এক সপ্তাহ রাখা হল। হুজুর নিজে ওর চিকিৎসা করলেন, কিন্তু তানভীর আর আগের মতো হতে পারেনি। ওর এই হাসি খুশি ভাবটা মরে গেছে। ও এখন খুব কম কথা বলে, প্রায় একা একা বিড়বিড়ি করে। আমরা সেই বাসাটা ছেড়ে দিয়েছি, মিরপুরে থাকি, আর তানভীরকে ওর বাবা মা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। শুনেছি ও এখন একটু ভালো আছে, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে ও ঘুম থেকে চিৎকার করে উঠে বলে, ভিডিও কলটা কেটো না, ও আসছে। আমি জানি না ওই রাতে ভিডিও কলে আমি আসলে কি দেখেছিলাম। বিজ্ঞান বলে এটা হ্যালুসিনেশন, ধর্ম বলে ওটা জিন, কিন্তু আমি শুধু একটা জিনিস জানি, প্রযুক্তি আর অলৌকিক জগৎ যখন এক হয়ে যায় তখন পালানোর কোনো পথ থাকে না। আমার ফোনটা আমি বিক্রি করে দিয়েছি, আমি এখন বাটন ফোন ব্যবহার করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে ঘটনাটা শোনার পর থেকে আমি নিজেও রাতে আর ভিডিও কল রিসিভ করতে পারি না। রাকিব ভাই এবং তানভীর ভাই যেন সুস্থ থাকেন সেই দোয়া করি। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একা থাকলে বা গভীর রাতে অকারণে ভিডিও কল না দেয়াই ভালো, কে জানে কি হয়। ঘটনাটি সংগ্রহ করেছেন সিফাত আলম। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং ভালোই কেটেছে ভয়ের রাজ্য আজিমপুরে বন্ধুর সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন।
আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটা খবর জানিয়ে দেবো আপনাদেরকে, আর সেটি হচ্ছে এখন চাইলেই স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে, কারণ এয়ারটেল দিচ্ছে 4GB স্ট্রিমিং 24 ঘন্টা মাত্র 29 টাকায়। তাই স্ট্রিম করো ইউটিউব ইচ্ছে মতো, কানেক্টেড থাকো বন্ধু সহ সারা দুনিয়ার সাথে টিকটক স্ন্যাপচ্যাট লাইকিতে। অফারটি পেতে ভিজিট করো মাই অ্যাটল্যাপ অথবা ডায়াল করো *4*0029#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চিনপুরে বন্ধুর সাথে এখনো মনে হয় এই তো সেদিন আমরা শুরু করলাম অচিনপুর, আর এখন যখন দেখি অচিনপুরে সবাই ঘটনা পাঠাচ্ছেন, সাবজেক্টে গিয়ে লিখছেন অচিনপুর, তখন সত্যি অবাক হতে হয়। আপনাদের ভালোবাসার এই মূল্য আমি কিভাবে শোধ করব জানি না, তবে চেষ্টা করব আপ্রাণ আপনাদের ভয়ের রাজ্যে নিয়ে যেতে, দারুণ দারুণ সব ঘটনা উপহার দিতে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান, আমার বাসা ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর থানায়। আমি ভূত ডট কম এর একজন নতুন শ্রোতা। মাস কয়েক আগেই আমি এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি আমার এক বন্ধুর কাছ থেকে, তার নাম রুহুল আমিন, সে ভূত ডট কম এর অনেক পুরাতন একজন শ্রোতা। আজ আমি যে ঘটনাটি বলবো তা আমার এবং আমার ফ্রেন্ড রুহুল আমিনের সাথে ঘটা একটা সত্য ঘটনা, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। সময়টা 2024, আমি তখন টাঙ্গাইল জেলার মধুপুর থানার একটি মাদ্রাসায় পড়ালেখা করতাম। প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজ আদায়ের জন্য আমরা মধুপুর বাস স্ট্যান্ড মসজিদে যেতাম। সেখানে আমরা প্রায়ই একজন ভিক্ষুককে দেখতে পেতাম, যার পরনে থাকত দরবেশের মতো সাদা পুরনো একটা শালুকা, কিন্তু তাতে কোনো ময়লা থাকত না, আর তার কাঁধে সবসময় থাকত একটা কাপড়ের থলি, সেটাও ছিল সাদা। তার একটা গুণ ছিল যে সে সবার কাছ থেকে টাকা নিত না, যাকে ভালো লাগত শুধু তার কাছ থেকেই টাকা নিত। আমরা মাদ্রাসার ছাত্ররা মজা করে দরবেশ ফকির বলে ডাকতাম। একবার এক জুম্মার নামাজের পর আমি চলে আসছিলাম, হঠাৎ সে আমাকে ডাক দিল,
হে হুজুর এদিকে আয়, আমাকে টাকা দিবি না, দে টাকা দে আমাকে, তাহলে দেখবি তোর পরীক্ষার ফল ভালো হবে।
আমি মনে মনে ভাবলাম আমার পরীক্ষা চলছে সেটা সে কিভাবে জানলো, তারপর ভাবলাম হয়তো অন্য কোনো ছাত্র তার কাছ থেকে দোয়া চেয়েছে তাই জানতে পেরেছে। সে আবারও বলে উঠল,
কিরে কিছু দিবি না, দেখিস না দিলে কিন্তু এবার ছুটিতেও তুই বিয়ে করতে পারবি না বলে দিলাম।
এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার যে বাসায় বিয়ের কথা চলছে এটা আমি ছাড়া আমার মাদ্রাসার আর কেউ জানে না, তাহলে এই ফকির জানল কিভাবে, জানার তো প্রশ্নই আসে না। আমি মনে মনে একটু ভয় পেয়ে গেলাম, তাই তার সাথে কথা না বাড়িয়ে তাকে 10 টাকা দিয়ে চুপচাপ চলে আসলাম। যেহেতু আমার পরীক্ষা চলছিল তাই আমি এই ব্যাপারটা একদম ভুলে গেলাম। তারপর 24 সেপ্টেম্বর 2024 আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার শেষে ছুটি হল, সবাই একে একে বাড়ি চলে গেল, শুধু আমি আর রুহুল আমিন মাদ্রাসায় থেকে গেলাম বড় হুজুরের সাথে। কথা ছিল আমরা একদিন পরে বাসায় যাব। আমাদের মাদ্রাসা থেকে মধুপুর বাস স্ট্যান্ড কাছে হওয়ায় আমরা পরদিন ফজরের নামাজের পর ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড মসজিদের কাছে চলে যাই। সেখান থেকে আমি জামালপুরে চলে আসবো আর রুহুল আমিন চলে যাবে টাঙ্গাইলের নাগরপুর। আমরা সেখানে এসে দেখি পুরো বাস স্ট্যান্ড একদম ফাঁকা, নামাজ পড়ার পর সকলেই চলে গেছে, শুধু দুই একজন ফলের দোকানদার ও একজন সিএনজিওয়ালা দাঁড়িয়ে আছে যারা টাঙ্গাইল সদরে যাবে।
আমি রুহুল আমিনকে সেই সিএনজিতে উঠিয়ে দিয়ে মসজিদের দিকে আসি জামালপুরের গাড়ির জন্য। কিন্তু সেখানে কোনো গাড়ি ছিল না, তাই আমি ভাবলাম মসজিদ থেকে একটু হাত মুখ ধুয়ে নেই। সেই ভেবে এগিয়ে গেলাম মসজিদের দিকে। ব্যাগটা বারান্দায় রেখে আমি অজুখানায় গেলাম হাত মুখ ধুতে। হাত মুখ ধুয়ে এসে দেখি একটা সিএনজি যাচ্ছে জামালপুরের দিকে। আমি ইশারা দিতেই সেটা থেমে গেল আর তাড়াতাড়ি আমাকে আসতে বলল। আমি তাড়াহুড়ো করে এসে দেখি আমার ব্যাগ নেই। আমি পাগলের মতো আশেপাশে ব্যাগটা খুঁজতে থাকলাম, পেলাম না। হঠাৎ দেখি সেই দরবেশ ফকির আমার ব্যাগ নিয়ে আমার মাদ্রাসার দিকে হাঁটছে। আমি পেছন থেকে তাকে ডাকলাম, কিন্তু সে উত্তর না দিয়ে হাঁটতে থাকল। এদিকে সিএনজি ড্রাইভার বারবার হর্ন বাজাচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমি তাকে ইশারায় একটু দাঁড়াতে বলে ছুটে গেলাম সেই ফকিরের কাছে। বাজার থেকে একটা ছোট গলির দিকে ঢুকে সেই ফকির দাঁড়িয়ে পড়ল। আমি তার কাছে যেতেই সে আমাকে বলল,
হে হুজুর, এখন যাসনে, যাসনে, এখন এখন গেলে মহসিন আর আসতে পারবে না।
আমি তার কথা কিছুই বুঝতে পারলাম না। আমি ভাবলাম হয়তো সে টাকা চাচ্ছে, তাই পকেট থেকে ২০ টাকা বের করে তার দিকে এগিয়ে দিলাম।
এই নাও, এই নাও, আমার ব্যাগটা দাও, আমাকে বাড়ি যেতে হবে।
সে আমার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে রইল।
বলছি না, তুই এখন যাসনে, তুই গেলে যে মহসিন আসতে পারবে না।
এবার আমি একটু ভয় পেয়ে পিছিয়ে গেলাম। সে আমাকে ভয় পেতে দেখে একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে এগিয়ে এলো। তারপর কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে আমার দিকে এগিয়ে বলল,
মহসিন আসবে, মহসিনের বাবা যদি না যায় তাহলে মহসিন আসবে কিভাবে।
এই কথা বলতে বলতে ব্যাগটা আমার হাতে দিয়ে মাদ্রাসার দিকে হাঁটতে শুরু করল। আমি তার কথার কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আমি ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি মসজিদের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি সিএনজিটা চলে এসেছে আর রুহুল আমিন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার কাছে যেতে সে বলল,
কি মারুফ ভাই, কার সাথে কথা বলছিলেন ওখানে দাঁড়িয়ে?
আর বলো না, ওই যে দরবেশ ফকিরটা আছে না, সে আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল, কত কিছু করে যে ব্যাগটা নিলাম।
রুহুল বলল,
কই, আমি তো দেখলাম আপনি একা একা নিজের সাথে কথা বলছেন, তাই তো আমি নেমে আসলাম।
কি যে বলো না, কোথায় একা একা কথা বলছিলাম? আরে ওই ফকিরটা ছিল ওখানে।
না মারুফ ভাই, কেউ ছিল না সেখানে।
তার কথা শুনে আমি একটু অবাকই হলাম। কথা বলার মাঝখানে হঠাৎ একটা বাস এসে দাঁড়াল। রুহুল আমাকে বলল,
ভাই আপনি বাসায় যে রেস্ট নেন, পরীক্ষার অনেক চাপ গেছে, বাসায় যান।
আমি আর কথা না বলে চুপচাপ বাসে উঠে পড়লাম। সিটে বসে ভাবতে লাগলাম, রুহুল এটা কি বলল, ফকিরটা তো সেখানেই ছিল, তাহলে কি আমি ভুল দেখলাম? এসব ভাবতে ভাবতে হঠাৎ আমাদের বাসটা ধানবাড়ি জামালপুর রোডের একটি জায়গায় ব্রেক করল। আমি দেখলাম রাস্তার পাশে অনেক ভিড় জমা হয়ে আছে। কি হয়েছে জানতে চাইলে একজন বলল,
ভাই একটু আগে এখানে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করেছে, ভেতরে বসে থাকা সবাই মারা গেছে।
আমি দেখার জন্য জানালা দিয়ে বাইরে তাকালাম আর যা দেখলাম তা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দেখলাম এটা সেই সিএনজি যেটা আমি প্রথম উঠতে চেয়েছিলাম। ওই দরবেশ ফকিরটা আমার ব্যাগটা না নিলে আমি এই সিএনজিতেই বসতাম। কিছুক্ষণের জন্য আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে এটা কি হলো আমার সাথে। আপনাদের কাছে হয়তো বিষয়টা অতটা ভয়ানক নাও মনে হতে পারে, তবে যার সাথে ঘটে সেই আসলে বুঝতে পারে ওই সময়টা ঠিক কেমন লাগে। আমি ঠিক বোঝাতে পারবো না আমার মনের অবস্থা তখন কেমন ছিল। সেই রক্তাক্ত লোকগুলোর জায়গায় নিজেকে কল্পনা করতেই আমার বুকটা কেঁপে উঠল। তারপর আমি কোন রকম বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলেই রুমে চলে যাই। সারাদিন আমি রুমেই ছিলাম, ঘুমিয়ে না জেগে সেটা জানা নেই। বিকেলের দিকে একটু স্বাভাবিক হবার পর রুম থেকে বাইরে বের হই। তখন আমার আম্মু আমাকে জানায় যে তারা আমার জন্য একটা মেয়েকে সিলেক্ট করেছে, তাকে দেখতে যেতে হবে। এই কথা শুনে আমার সেই ফকিরের কথা আবারও মনে পড়ে গেল,
মহসিন আসবে, মহসিনের বাবা যদি না যায় তাহলে মহসিন আসবে কিভাবে।
তারপর সব কাজ শেষ করার পর ২৭ সেপ্টেম্বর ২০২৪ আমাদের বিয়ে হয়। তার এক সপ্তাহ পরে আমি আবার মাদ্রাসায় যাই। সেখানে গিয়ে আমি অনেক খুঁজি সেই দরবেশ ফকিরকে, কিন্তু তাকে আর কখনো দেখা যায়নি। এমনকি সে আর মসজিদের বাইরেও বসেনি যেখানে আগে বসত। এই ছিল ঘটনা রাসেল ভাই। এই ঘটনা যখন আমি আমার ফ্রেন্ড রুহুল আমিনকে জানাই তখন সে আমাকে ভূত.কম সম্পর্কে জানায় এবং এই ঘটনাটি আপনাকে লিখে পাঠাতে বলে। লেখার মধ্যে ভুল ত্রুটি হলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার মুখে পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। আমি মাদ্রাসায় পড়ালেখার দরুন সবগুলো এপিসোড শুনতে পারি না, তবে ফ্রি থাকলে বা বাসায় থাকলে শোনার চেষ্টা করি। তাই রাসেল ভাইয়ের কাছে আমার একটা বিশেষ আবেদন থাকবে, যদি আমার পাঠানো এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে কবে কোন এপিসোড এটা প্রচার করা হবে আমাকে জানানোর অনুরোধ রইল। আর আমি যেহেতু নতুন তাই সবগুলো এপিসোড শুনতে চাই, কিভাবে কোথা থেকে শুরু করব বলে দিন। এটাই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি মোহাম্মদ মারুফ হাসানের পাঠানো এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। মারুফ হাসান, আপনাকে আমি জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল rjasalbhoot.com, সেখানে গেলে আপনি সব ঘটনা পেয়ে যাবেন এবং আপনার শতব্যস্ততার মধ্যেও চেষ্টা করবেন আমাদের ঘটনাগুলো শোনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হঠাৎ বাতাসের গতি বাড়ল, একসময় পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আকাশে বিজলি চমকাচ্ছে আর বৃষ্টি ঝিরঝির করে পড়ছে। আন্টি তখন মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে বসে আছেন। পুরনো রেডিওটা নষ্ট হয়ে গেছে কিছুদিন হল, তাই চারপাশে শুধুই নিস্তব্ধতা। মাঝে মাঝে টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ, হঠাৎ করে ঘরের দরজার কাছে ঠক ঠক শব্দ হয়। আন্টি ভাবলেন বোধহয় পাশের বাড়ির কেউ এসেছে। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে? কিন্তু কোনো উত্তর নেই। তিনি দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলেন পুরো উঠোন ফাঁকা, তবে কাদায় স্পষ্ট দুটি পায়ের ছাপ, যেন কেউ ঠিক সেখানেই দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগেও। পায়ের ছাপগুলো ঘরের একটা কোণার কাছে গিয়ে থেমেছে। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড। হঠাৎ মনে পড়ে গেল এই কোণাটাই সেই জায়গা যেখানে একবার ছোটবেলায় তিনি একটা ছায়া মূর্তি দেখেছিলেন, যেটা তার মা বলেছিলেন ভ্রম। কিন্তু আজকেরটা মনে হলো ভ্রম নয়। একটা ঠান্ডা হাওয়া হঠাৎ ঘরের ভেতর ঢুকে যায়, মোমবাতি নিভে যায় নিজে থেকেই। ঠিক তখনই দরজার বাইরে কে যেন জোরে হাঁপাতে থাকে, কেউ যেন একদম ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। কিন্তু পেছনে তাকানোর সাহস পান না তিনি। রাত 2:17 আন্টি হঠাৎ কেঁপে উঠে ঘুম থেকে জেগে ওঠেন। ঘরের বাতি নিভে গেছে আগেই, কিন্তু জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে আয়নার ওপর। তিনি চোখ কোচড়ে তাকালেন এবং দেখলেন আয়নায় তার পেছনে দাঁড়িয়ে আরেকটি অবয়ব। তাড়াতাড়ি ফিরে তাকালেন, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালেন, এবার কিছুই নেই। ভাবলেন আমি কি ভয় পাচ্ছি। বিছানা থেকে নামলেন পানি খেতে। রান্নাঘরে ঢুকতে যাওয়ার আগেই শুনলেন, আয়নার দিকে তাকিও না, এটা কণ্ঠস্বর, ঠান্ডা। চারপাশে কেউ নেই, কিন্তু শব্দটা যেন মাথার ভেতর ঢুকে গেছে। তিনি ঘুরে দাঁড়ানোর আগেই রান্নাঘরের জানালার পর্দা সজোরে নড়ে উঠল আর কিছু একটা তীব্র শ্বাস ফেলে পাশ দিয়ে চলে গেল। তিনি পুরো অবশ হয়ে গেলেন, শরীর কাঁপতে লাগল। সকালে ঘুম থেকে উঠে দেখলেন আয়নায় তার চেহারা অদ্ভুতভাবে বিকৃত, হালকা দাগের মতো যেন কেউ আঁচড় কেটেছে। চোখের নিচে ফোলা দাগ, গালের একপাশে নখের আঁচড়, আর চোখের মনি যেন একটু ঘোলাটে। তিনি কাউকে কিছু বললেন না। সেদিন সকালে রান্নাঘরে ঢুকতেই একটা পচা মাংসের গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছিল। ঘরে সেদিন কিছু রান্না হয়নি, খোলা খাবারও ছিল না। তিনি সব জানালা খুলে দিলেন, ধূপ জ্বালালেন, তবু গন্ধটা গেল না। পাশের বাড়ির চাচি এসে বললেন, আপা, আপনার ঘর থেকে কেমন একটা গন্ধ আসছে, পচা লাশের মতো। এতদিন যিনি কখনো ভয় পাননি, তিনি এবার জানালার পর্দা বন্ধ করে মাটিতে বসে পড়লেন। রাত তখন 3টা পেরিয়েছে। আন্টি হঠাৎ জেগে উঠলেন। ঘর একদম নিস্তব্ধ নয়, বাইরে বাঁশঝাড়ের ভেতর থেকে শোনা যাচ্ছে কারো গলা চাপা কাঁদা। কান্না ধীরে ধীরে কাছে আসছে, জানালার কাছে কেউ নখ ঘষছে, ধীরে ধীরে দীর্ঘশ্বাসের মতো শব্দ। তিনি সাহস করে জানালার দিকে এগিয়ে গেলেন। হঠাৎ জানালার কাছে দেখলেন দুটি চোখ তাকিয়ে আছে। চোখের মনি নেই, যেন কালো গর্ত। তাকালেই ভেতর থেকে কেউ যেন সবকিছু শুষে নেয়। তিনি পিছিয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। এক মুহূর্তের জন্য জানালায় একটা মুখ দেখা গেল, যার ঠোঁট কেটে গেছে, এক পাশে গাল নেই। কয়েকদিন পর পরিবারের লোকজন আসে আন্টিকে নিতে। তিনি তখন কথা বলেন না, শুধু তাকিয়ে থাকেন নির্ভরহীনভাবে। ডাক্তার বলেন কোনো মানসিক ধাক্কা। গ্রামে একজন প্রবীণ লোক বললেন এই বাড়িতে একসময় এক মেয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে কেউ দীর্ঘদিন এখানে টিকতে পারেনি, ওর চোখ নাকি স্বাভাবিক ছিল না, তাই লোকে বলে অন্ধকারে আজও সেই চোখ ঘুরে বেড়ায়। পরিবারের সবাই মিলে এক হুজুরকে ডেকে নিয়ে আসেন, যিনি দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁক করেন এবং অনেক অশরীরী ঘটনা সমাধান করেছেন। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এই ঘরে শুধু এক আত্মা নয়, যে এখানে আছে সে কাউকে আসতে দেয় না, কাউকে যেতেও দেয় না। সে অন্ধকারে বাসা বাঁধা এক চোখ, যার নাম কেউ নেয় না। হুজুর ঘরে ঢুকে দরজার চার কোণে কালো সুতো বাঁধলেন, তারপর আন্টিকে সামনে বসিয়ে পড়তে লাগলেন একটি বিশেষ সুরা। প্রথমে সব শান্ত ছিল, মিনিট দশেক পর আন্টি হঠাৎ কাঁপতে শুরু করলেন, দেহ মোচড়ানো শুরু করলেন এবং মুখ দিয়ে অন্যরকম একটা স্বর বের হল।
তিনি বললেন,
ওই ঘরটা আমার, কেউ নিতে পারবে না, কেউ না। আমি চোখে দেখি না, আমি অন্ধকার দেখি।
হুজুর তখন সুরা আরো জোরে পড়তে শুরু করলেন। আন্টি বড় বড় চোখ করে তাকিয়ে থাকলেন, চোখের সাদা অংশ পুরো কালো হয়ে গেছে। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, একটা কাঁচ ভেঙে পড়ে। সেই রাতে হুজুর বললেন,
আজ রাতেই ফয়সালা হবে, কাল ভোরের আগে যদি তাকে তাড়ানো না যায় তবে এই শরীর ও আত্মা কোনোটাই ফিরে পাব না।
রাত তিনটার দিকে সব আলো নিভে যায়, আন্টির শরীর নিজে নিজে মাটি থেকে উঠতে থাকে, মাথা ঘোরানো শুরু করে, ঘাড় কাত করে বলে,
আমি তাকাই না, আমাকে তাকাতে বাধ্য করে, তাকাও আমার চোখে।
সবাই চুপ। হুজুর তখনই তাবিজ পুড়িয়ে ছাই দিয়ে আন্টির কপালে লাগালেন। এক মুহূর্তের মধ্যে আর্তনাদ শুরু হল, দরজার কাছে কেউ ছায়া হয়ে বেরিয়ে গেল, হাওয়া নয়, ছায়া। সেই রাতের পর আন্টি ধীরে ধীরে সুস্থ হন, তার চেহারা আগের মতো স্বাভাবিক হয়ে আসে, কিন্তু আর কখনো আয়নার সামনে দাঁড়াননি। ঘরের এক পাশে রাখা সেই আয়না এখনো মাঝে মাঝে বিকেলে তার গায়ে ছোট্ট ছায়া ধরে রাখে। গ্রামের লোকজন বলে ওই আয়নাটা কিছুটা এখনো নিজের ভেতর ধরে রেখেছে সেই চোখকে। আর আমি তখন ছোট ছিলাম, এই ঘটনা সরাসরি দেখিনি, কিন্তু বড় হওয়ার পর শুনেছি সব আন্টির মুখেই। আজও তার মুখে যখন সেই রাতের কথা শুনি তখন চোখে জল আসে আর মনে হয় অন্ধকার মানেই শুধু রাত নয়, অন্ধকার মানেই সেই চোখ যে দেখে কিন্তু চায় না তুমি কিছু দেখো। এটাই ছিল আমার সংগ্রহ করা ঘটনা। যদি ঘটনাটি আপনাদের bhoot.com এর জন্য সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি নাও হয় তবু আমি খুশি হব। আমার নাম্বার, তারপরে তিনি তার নাম্বার দিয়েছেন এবং তারপরে তিনি লিখছেন, আল্লাহ হাফিজ মোহাম্মদ ফয়সাল আহমেদ, রাজশাহী বিভাগ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 GB ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*599#। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা নতুন একটা ঘটনায় যাব। আমরা ইমেল তো শুনলামই, এবার যাব অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব সেটি আমাকে বলেছেন সিদ্রা। সিদ্রার দৃষ্টিকোণ থেকে ওর জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ রাতের কথাগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি শুনে আসা যাক। ঘটনাটা ঘটে ময়মনসিংহের একটি পুরাতন মহল্লায়। সিদ্রারা তিন ভাই বোন ছিলেন। সিদ্রা আর সুমনা ছিল যমজ বোন, আর ওদের সব থেকে ছোট ভাই নিবির। সিদ্রা আর সুমনার চেহারার এতটাই মিল ছিল যে মানুষ কনফিউজড হয়ে যেত। শুধু সিদ্রার কানের কাছে ছোট্ট একটা তিল ছিল, সেটা দেখে সবাই বুঝতে পারত কে সিদ্রা এবং কে সুমনা। চেহারা এক হলেও ওদের স্বভাব ছিল সম্পূর্ণ উল্টো। সিদ্রা ছিল ভীষণ শান্তশিষ্ট আর সুমনা ছিল প্রচণ্ড ছটফটে, চঞ্চল এবং জেদি। নিবিড় কম জেদি ছিল না, যদি কোনো কিছু তার লাগতো তার মানে লাগত। ওনাদের মা বাবা দুইজনেই চাকরি করতেন। ওনারা যখন স্কুল থেকে ফিরতেন দাদি তখন ওনার জন্য অপেক্ষা করতেন, মা অফিস থেকে ফিরতেন ওরা বাসে আসার দুই ঘন্টা পরে। আর ওই সময়টা নিবিড় আর দাদি খুব শান্তিতেই কাটাতেন যদি না সুমনার সাথে থাকত। সুমনা নিজে তো শান্ত হয়ে বসেই থাকত, কিন্তু কাউকে সে শান্তিতে বসতে দিত না, নানান ধরনের কথা বলত। সিদ্ধার্থের বাসা ঠিক উল্টো দিকে ছিল দাদির আপন ভাইয়ের বাসা। কয়েক বছর আগে ওনার দাদির আপন ভাইয়ের স্ত্রী এবং একমাত্র ছেলে মারা যায় একটা মর্মান্তিক কার অ্যাক্সিডেন্টে। এরপর থেকে উনি একাই হয়ে গিয়েছিলেন। একাকিত্ব আর শোক ওনাকে একটু মানসিক ভারসাম্যহীন করে তুলেছিল। ওনার কেমন যেন একটা অস্বাভাবিক ভয় কাজ করত সারাদিন। বেশি মানুষ দেখলেই উনি প্রচণ্ড ভয় পেয়ে খাটের নিচে লুকিয়েও পড়তেন। দাদি গিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনাকে বের করে আনতেন। বাচ্চাদের দেখলে উনি রেগে যেতেন, চিৎকার করতেন। আর দাদি এবং সিদ্রার বাবা দুইজনে উনি দেখাশোনা করতেন। দুই বছর আগে হঠাৎ একদিন নিজের ওই ফাঁকা বাসার সামনে ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায়। রাতের বেলা কোন এক অজানা সময়ে হার্ট অ্যাটাক করে উনি মারা গিয়েছিলেন। এরপর থেকে ওই বাসাটা পরিষ্কার করে তালা ঝুলিয়ে দেওয়া হল। কিন্তু তালা দেওয়ার পর থেকে শুরু হলো আসল সমস্যা। সিদ্রাদের বাসায় হুটহাট করে এমন আত্মীয় স্বজন আসা শুরু করল যারা আগে কখনোই আসত না। সিদ্রার বড় চাচা এবং ছোট চাচা কয়েক বছর আগে দাদিকে নিজেদের কাছে রাখতে পরিষ্কার মানা করে দিয়েছিলেন। তখন সিদ্রার বাবা মাকে বাধ্য হয়ে দাদিকে নিজের কাছে রাখতে হয়। এটা অবশ্য সিদ্রার মা বাবার সুবিধাই হয়েছিল এবং ওনারা বেশ খুশি ছিলেন। নিশ্চিন্ত অফিস করতে পারতেন বাচ্চাদের রেখে, আর ওই চাচারা শুধু ঈদ বা অন্য কোনো অকেশন হলে আসতেন। আর দাদির ভাইয়ের যে বাড়িটা ছিল ওই বাসার মালিক দাদি নিজেই ছিলেন। দাদি সিদ্ধার বাবাকে বলেছিলেন বাড়িটা বিক্রি করে দিতে, কারণ ওই টাকায় হজ করতে চেয়েছিলেন। কিন্তু সিদ্ধার বাবা বলেছিলেন আর কিছুদিন ওয়েট করতে, প্রপার্টির দাম বাড়লে ভালো টাকায় বিক্রি করা যাবে। কিছুদিন বাসাটা বন্ধ থাকার পরে সেখানে একটা ছোট্ট ফ্যামিলি ভাড়া এলো, স্বামী স্ত্রী আর তাদের একমাত্র মেয়ে নীলা আপু। নীলা আপু কলেজে পড়তেন। নীলা আপুর মায়ের সাথে সিদ্রার মায়ের বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেল। দুই বছর ধরে ওনার ওই বাসায় ভাড়াই ছিলেন। আর এই দুই বছর ধরে সিদ্রাদের আত্মীয়রা টাকার জন্য অশান্তি করতেই থাকে। দাদি কখনো টাকা দিতেন, কখনো দিতেন না। গত তিন মাস ধরে দাদি টাকা দিতে দিতে এমন ভাবে মানে ভেঙে পড়েছিলেন উনি মানা করে দিলেন। তখন চাচারা বাসাটা বিক্রি করার জন্য পাগল হয়ে গেলেন। এই নিয়ে গত তিন মাস ধরে দুই ফ্যামিলিতে প্রচণ্ড ঝগড়া এবং অশান্তি চলছিল। সিদ্রা আর সুমনা তখন নবম শ্রেণীতে। এই রেগুলার ঝগড়াঝাটির কারণে ওদের পড়াশোনায় খুবই ডিস্টার্বেন্স হচ্ছিল। সিদ্রার খুব কষ্ট হতো দাদির জন্য, বয়স্ক মানুষের সাথে এমন বিভিন্ন ধরনের ঘটনা। দাদি তারপরও টেনশন করতে লাগলেন, এই বাসার কি হবে বা ওনার ছেলেরা বা কি করতে পারে। একদিন দাদি কোনো এক কারণে সুমনাকে দিনের বেলা একটু বকা দিয়েছিলেন। সুমনা ছাদে গিয়ে রাগের মাথায় রাস্তার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল ছোট চাচার চাচি একটা বাইকে করে ওদের গলিতে ঢুকছে। এই ভর দুপুরে তাদের আসার কোনো কারণ নেই। সুমনা অবাক হয়ে ছাদের রেলিং এর আড়ালে লুকিয়ে পড়ে। ওরা সিদ্রাদের গেটের বাহিরে বাইক থামায়। ঠিক উল্টো দিকে দাদার বাসার গেটের সামনে বাইক থামালো। দাদা মানে হচ্ছে সিদ্রার দাদির ভাই। চাচা খুব সন্দেহজনক ভাবে এদিক ওদিক তাকাচ্ছিলেন। দুপুর বেলা সম্পূর্ণ গলি একেবারেই ফাঁকা, শুনশান সাইলেন্স। চারদিক থেকে বাইকে বসেই ওনারা দেখতে থাকলেন যে কে আসছে বা কে আসছে না। তারপর খুব দ্রুত টানে বাইক দিয়ে তারা গলি থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাবার আগে ছোট্ট একটা পুটলি থেকে কিছু একটা জিনিস ছিটিয়ে দিলেন সেই ঘরের আশেপাশে। সুমনের বয়স তখন কম, সে এত কিছু বুঝতেই পারেনি। পাঁচ মিনিট পরে সে কৌতূহল সামলাতে না পেরে নিচে নেমে এল। দাদি তাকে ইউনিফর্ম পাল্টাতে বললেন, কিন্তু সুমনা দাদির কথা একদম ইগনোর করে সোজা গেট খুলে বাইরে চলে গেল। সে দেখতে চাইছিল চাচারা ওখানে কি ফেলে গেছে। কিন্তু ওই সময়ে নীলা আপু কলেজ থেকে ফিরে গলিতে ঢুকলেন। সাদা ইউনিফর্ম পরা নীলা আপু প্রচন্ড গরমে দ্রুত হেঁটে নিজের গেটের কাছে চলে এলেন। সুমনা নীলাপুকে সালাম দিল এবং দাদার বাসার গেটের সামনে দাঁড়ালো। সেখানে কিছু ভেজা মাটি আর একটা কালো মতো গুঁড়ো ছড়ানো। সুমনা নীলাপু দুইজনই অজান্তে ওই ছড়ানো মাটি এবং গুঁড়োর উপরে পা দিয়ে ফেলল। সুমনা নীলাপুর সাথে স্বাভাবিকভাবেই কথা বলতে লাগল। নীলাপুর মা ভেতর থেকে গেট খুলে দিলেন, নীলাপু ভেতরে চলে গেলেন, সুমনাও নিজের বাসায় ফিরে এল। সুমনা বাসায় ঢুকতেই দাদি হঠাৎ এক অদ্ভুত কাণ্ড করে বসতেন। উনি সুমনার গালে জোর একটা থাপ্পড় মেরে বসলেন। একে তো দাদির শরীর খারাপ, তার উপর সুমনা একবার ছাদে যায় একবার বাহিরে যায়, এই কারণে হয়তোবা দাদি রেগে গিয়েছিলেন। সুমনা থাপ্পড় খেয়ে প্রথমে কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল, তারপর সে আর কোনো কথা না বলে নিজের ঘরে ঢুকে গেল। সিদ্রা দাদিকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে সুমনার সাথে যেন এমন না করা হয়। অনেকক্ষণ সময় সুমনা ঘরের ভেতর থেকে বের হয়নি। সিদ্রা মাঝে মাঝে গিয়ে দরজায় নক করছে, কিন্তু সুমনা বের হয় না। মা আর দাদি যখন ফিরলেন, সিদ্রা তখন মাকে বললেন, মা সুমনা এখনো দরজা খোলেনি, বুঝতে পারছি না, এত দেরি তো করে না। মা তখন সব কাজ ফেলে সুমনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি দরজায় জোরে নক করতে লাগলেন। তিনি বললেন, এই সুমনা দরজাটা খোল না, দাদির শরীর খারাপ, তুই বুঝতে পারছিস না এরকম পাগলামি করলে হয়, আরে দরজাটা খোল। ভেতর থেকে কোনো উত্তর এলো না, একদম পিনড্রপ সাইলেন্স। সিদ্রা ভাবল সুমনা হয়তো বা ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওদের মনে কোনে কোনো একটা সময়ে হঠাৎ অদ্ভুত একটা ভয় কাজ করছিল। সুমনা রাগ করে চিল্লা চিল্লি করত, কিন্তু এত লম্বা সময় ধরে তো চুপ থাকত না। মা এবার আবার দরজা ধাক্কা দিলেন, এবার তিনি দরজার হাতলে জোরে একটা মোচড় দিলেন। অবাক করা ব্যাপার, দরজা ভেতর থেকে লক করাই ছিল না। দরজা খুলতে সিদ্রা আর ওর মায়ের পায়ের তলার মাটি সরে গেল। পুরো ঘর একেবারে ফাঁকা, বিছানা যেমন ছিল তেমন ভাবে সাজানো, বই খাতা টেবিলের উপরে রাখা, স্কুল ব্যাগটা দেয়ালের সাথে ঝোলানো, জানালার গ্রিলগুলো ভেতর থেকেই আটকানো, কিন্তু সুমনা ঘরের ভেতরে নেই। মায়ের মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। মেয়েটা কোথায় গেল? দাদি এসে সিদ্রার হাত চেপে ধরলেন, ওনার গলা কাঁপছিল। তিনি বললেন, সিদ্রা আমি তোর একটা থাপ্পড় মারছিলাম, এই জন্য কেউ বাড়ি থেকে চলে যাইব। দাদির চোখ মুখে হাড় হিম করা আতঙ্ক, সম্পূর্ণ বাসা তন্ন তন্ন করে খোঁজা হল, কিন্তু সুমনাকে পাওয়া গেল না। সিদ্রার মাকে রাস্তায় অবস্থায় দেখে নীলাপুর আম্মু জিজ্ঞেস করলেন, ভাবি কি হয়েছে? ওনার মা বললেন, সুমনাকে খুঁজে পাচ্ছি না, কি কোথায় গেল জানি না, দাদির সাথে রাগ করে। নীলাপুর আম্মু তখন বললেন যে সুমনা তো আমাদের বাসায়। ওনাদের মা তাড়াতাড়ি নীলাপুরের বাসায় গেলেন এবং সুমনাকে বললেন, তুই এক্ষুনি বাসায় চল, তোর বাবা চলে এসছে, তুই এই ধরনের কাজ আর কখনো করবি না। সুমনা মায়ের কথায় কোনো রেসপন্স করল না। শূন্য দৃষ্টিতে নীলাপু এবং ওনার মাকে তাটা বলে চলে এল। সুমনার এই অস্বাভাবিক নিরাপত্তা দেখে মা নিজেও কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। সুমনা চুপচাপ হেঁটে সেদিন বাসায় ফিরে ফ্রিজ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে খাওয়া শুরু করল। সবাই ওর দিকে অবাক করে তাকানো। হঠাৎ করে সুমনা বিকট শব্দে বমি করে দিল, সারা দিন যা খেয়েছে সব ফেলে দিল। মা নিজে মাথায় হাত রেখে বসে পড়লেন। এবং এখানে একটা কথা আসলে উনি বলতে ভুলে গিয়েছিলেন আমাকে, আমিও ভুলে গেছি আসলে, ওনারা যখন নীলাপুর বাসা থেকে আসছিল তখন নীলাপু নিজেও বমি করছিল এবং ওনার ধারণা ছিল না ভাইরাল ফিভার বা কোনো একটি ইনফেকশন হয়েছে। যাই হোক, সুমনা একটানা বমি করে যাচ্ছিল। মা তখন বাধ্য হয়ে রিক্সা ডাকলেন এবং সুমনা কিনে হাসপাতালের দিকে ছুটলেন। সিদ্রা দাদিকে এই সমস্ত কোনো কিছুই জানালেন না, যেহেতু দাদি অসুস্থ। ছোট ভাই নিবিরকে নিয়ে সে ড্রয়িং রুমে বসে রইল। আসরের আজান হয়েছে, আজকের দিনটা খুবই খারাপ যাচ্ছে। হঠাৎ করে সিদ্রা কিচেন থেকে খুব পরিষ্কার একটা শব্দ শুনতে পেল, কেউ যেন স্টিলের বাসনপত্র নাড়াচাড়া করছে, খটখট ঠং ঠং আওয়াজ হচ্ছে। সিদ্রার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। দাদিটা ঘুমাচ্ছে আর দুই ভাই বোন এই ড্রয়িং রুমে, তাহলে কিচেনে এই মুহূর্তে কে থাকতে পারে? সিদ্রার শরীরে ভয় যেন কাটা দিয়ে উঠল। আবার একটা আওয়াজ এলো কিচেন থেকে, এবার যেন কেউ ইচ্ছে করে বাসনগুলো ফ্লোরে ফেলে দিচ্ছে। সিদ্রার চমকে ওঠে নিবিরকে জিজ্ঞেস করল, নিবির তুই কি কিচেন থেকে আওয়াজগুলো পেলি? নিবির মাথা নিয়ে না বলল, ও আসলে পড়াশোনায় খুবই মগ্ন ছিল। সিদ্রা কিচেনের দিকে পা বাড়াল। কিচেনে ঢুকে সিদ্রা দেখল সবকিছু একদম পরিপাটি, কোনো সমস্যা নেই। তাহলে এতক্ষণ কিসের আওয়াজ হচ্ছিল? সিদ্রা দ্রুত হাতে নিবিড়কে নিয়ে সেখান থেকে চলে এলো। নিবিড়ের জন্য সে দুধের মিল্কশেক বানাতে গেল। মিল্কশেক বানাতে গিয়ে যখন ওর হাতে একটু ময়লা লেগেছিল, সিদ্রা হাত ধোয়ার জন্য সিঙ্কের কাছে গেল। ওর মনে হচ্ছিল কিচেনের ঠিক দরজার বাহিরে কেউ একজন দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে। সিদ্রা কাঁপা কাঁপা হাতে সিঙ্কের পানির কলটা ঘোরাল। কল ঘুরতে সজোরে পানি আসার কথা, কিন্তু তার বদলে পাইপের ভেতর থেকে অদ্ভুত এক ঘোঙানোর শব্দ আসতে শুরু করল। তারপর কল দিয়ে যেটা বের হলো সেটা দেখে সিদ্রার হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য স্টপ হয়ে গেল। পানির বদলে কল দিয়ে গল গল করে বেরিয়ে আসছে গাঢ় লাল রঙের তাজা রক্ত। রক্তে সেই উৎকট বমি উদ্রেককারী আঁশকে গন্ধে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ কিচেন একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে গেল। সিদ্রা দুই হাত সেই লাল রক্তে ভেজা সিঙ্কের সাদা বেসিনটা মুহূর্তে লাল হয়ে গেল। সিদ্রা নিজের চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বিশ্বাস করতে পারছিল না। ও শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল। একটা চিৎকার যে দেবে সেই আওয়াজটাও মুখ দিয়ে বের হচ্ছিল না। ও আতঙ্কে দুই এক কদম পিছিয়ে গেল। তারপর সম্বিত ফিরে পেতেই গগন বিদারী একটা চিৎকার দিয়ে কিচেন থেকে দৌড়ে ড্রয়িং রুমের দিকে ছুটে গেল। ঠিক সেই মুহূর্তেই সিদ্রার বাবা মেইন গেট খুলে বাসায় প্রবেশ করলেন। বাবাকে দেখেই সিদ্রা দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করল। বাবা খুবই ভয় পেয়ে গেলেন। তিনি সিদ্রার মাথায় হাত পুড়িয়ে শান্ত করার চেষ্টা করলেন। সিদ্রা কাঁদতে কাঁদতে বলল, বাবা কিচেনের কলের ভেতর দিয়ে পানি না, রক্ত পড়তেছে, আমার দুইটা হাত রক্ত ভরে গেছে, দেখো। বাবা ওর হাত ধরলেন, সেখানে কোনো রক্ত নেই। বাবা ভাবলেন সিদ্রা হয়তো বা কোনো কারণে খুব ভয় পেয়েছে বা এটা তার হ্যালুসিনেশন। তিনি সিদ্রাকে নিয়ে সেই সময় কিচেনের ভেতরে কলটা খুললেন। সিদ্রা চোখ বন্ধ করেছিল। বাবা বললেন, আরে এই তো মা দেখ, একদম পরিষ্কার পানি পড়তেছে, কিসের রক্ত, ভয় পাইস না তো, এগুলা কিচ্ছু না। সিদ্রা চোখ মেলে দেখল কল দিয়ে সত্যি নর্মাল পানি পড়ছে, স্বচ্ছ পানি, বেসিনে কোনো ব্লাড স্টেইন নেই। সিদ্রা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। ওর মনে হতে লাগলো পাগল হয়ে গেছে। বাবা সিরিয়াস মুখে সিদ্রাকে বললেন, শোন, সুমনার শরীরটা ভালো না, বমি কোনোভাবেই থামছে না, ওকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছে, তোর মা একা আছে ওখানে, আমি শুধু কিছু দরকারি জিনিসপত্র নিতে আসছি, এগুলো দিয়া আমি হাসপাতালেই থাকবো, তুই আর নিবিড় দাদির খেয়াল রাখবি, বুঝছস। বাবা রাতের জন্য বাইরে কোথা থেকে খাবার কিনে এনেছিল। সিদ্রার মন কিছুতেই মানতে পারছে না তখন। ও বাবাকে বারবার বলছিল, বাবা তুমি যাও না প্লিজ, আজকে প্লিজ, দাদি তো ঘুমাচ্ছে, আমি ফাঁকা একটা বাসায় নিবিড়কে নিয়ে একা কেমনে থাকবো, আমার তো ভয় করতেছে। কিন্তু সিদ্রার বাবার কাছে একচেটেই কোনো অপশন ছিল না। সুমনার অবস্থা সত্যিই খুব খারাপ। বাবা খুব তাড়াহুড়ো করে জিনিসপত্র হাতে গোছাতে লাগলেন। তিনি যাওয়ার আগে দাদিকে একবার দেখলেন। দাদির জ্বর একটু কমেছে, উনি গভীর ঘুমে আচ্ছন্ন। বাবা যখন মেইন গেটের দিকে যাচ্ছিলেন তখন নিবিড় হঠাৎ বাবার পিছু নিল। কোনোভাবেই সে সিদ্রার কাছে থাকবে না, সে হাসপাতালে যাবে। নিবিড়ের জেদ এতটাই বেশি ছিল সে বাধ্য হয়ে এই সিরিয়াস অবস্থায় তাকে হাসপাতালে নিতে বলা হল। এদিকে নীলাপুর মাও হাসপাতালে আছেন দেখাশোনার জন্য। নীলাপুকেও স্যালাইন দেওয়া হয়েছে, নীলাপু নিজেও হাসপাতালে ভর্তি। দুই বাসার দুই মেয়ে একই দিনে একই সময় হঠাৎ করে এমন সিরিয়াস অবস্থায় কিভাবে গেল সেটা সবার কাছে অদ্ভুত লাগতে শুরু করল। বাবা নিবিড়কে নিয়ে বেরিয়ে যাওয়ার পর সিদ্রা মেইন গেট ভালোভাবে তালা লাগিয়ে দিল। তারপর দৌড়ে দাদির রুমে গিয়ে ওনার মাথার কাছে বিছানায় গুটি শুটি মেরে শুয়ে পড়ল। পুরো বাসাটা একদম নিস্তব্ধ, একটা ভুতুরের সাইলেন্স সম্পূর্ণ বাসায় বিরাজ করছে। দাদির ঘুমন্ত শরীরটাই এখন সিদ্রার একমাত্র ভরসা। ওর বারবার ওই কিচেনে সেই বিভৎস রক্তের দৃশ্যটা মনে পড়ে যাচ্ছিল। সিদ্রা এর আগে অনেকবার বাসায় একা থেকেছে, কিন্তু আজকের এমন হাড় কাঁপানো ভয় ওর কখনো লাগেনি। কিছুক্ষণ পর দাদির ঘুম ভেঙে গেল। দাদি চোখ মেলেই কেবল একটা ঘোর লাগা গলায় কথা বলতে শুরু করলেন, আমার ওই বাচ্চা মাইয়াটার গায়ে হাত তোলা ঠিক হয়েছে না, সুমনা আমার উপরে রাগ করছে, শুলে গেছে, আর ফিরব না। সিদ্রা দাদিকে অনেক কষ্ট করে বুঝালো যে সুমনা হাসপাতালে আছে এবং ঠিক হয়ে যাবে। হঠাৎ মেইন গেটে খুব জোরে বেল বেজে উঠল। সিদ্রা ভাবল বাবা হয়তো বা ফিরে এসেছেন। সে দৌড়ে গিয়ে গেট খুলল, কিন্তু গেটের ওপারে বড় চাচা এবং বড় চাচি দাঁড়িয়ে। তারা সিদ্রার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলেন। সিদ্রা তাদের সব খুলে বলল, বাসায় যে এই মুহূর্তে সিদ্রার দাদি ছাড়া কেউ নেই সেটাও বলল। এই কথা শোনা মাত্রই বড় চাচা এবং চাচি কোনো কথা না বলে খুব দ্রুত দাদির রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন। তাদের চোখের দৃষ্টি কেমন যেন অস্বাভাবিক ছিল। দাদি ওনাদের দেখে মোটেও খুশি হলেন না, বরং উনি নিজের মুখের উপর চাদর টেনে পাশ ফিরে শুইলেন। কারণ এই বড় চাচাই গতবার এসে দাদির সাথে খুব খারাপ ব্যবহার করেছিলেন। বড় চাচা হঠাৎ খুব রুক্ষ গলায় দাদিকে এবং সিদ্রাকে বললেন, সিদ্রা এক গ্লাস পানি নিয়ে যা। সিদ্রা পানি আনার জন্য যখনই রুম থেকে পা বের করলেও অমনি পেছন থেকে বড় চাচা এবং চাচি দরজার ছিটকিনি লাগিয়ে দিল। এবার আগে বন্ধ করা ছিল, এবার ছিটকিনি লাগানোর একটা শব্দ হল। সিদ্রা এতটাই চমকে গেল যে রিয়্যাক্ট করতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। সিদ্রা দ্রুত কিচেন থেকে পানি নিয়ে দাদির রুমের সামনে দাঁড়ালো। ও দেখল দরজা আসলেই ভেতর থেকে লক করা। ও দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগল। চাচা চাচি দরজা খোলেন, দরজা লাগাইলেন কেন? কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স নেই, দাদির কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না। একে তো সম্পূর্ণ বাসা খালি, তার উপর সিদ্রার দাদির রুমের বাহিরে এসে একা দাঁড়িয়ে। ওর মনে হতে লাগলো বড় চাচা আর চাচি মিলে দাদির কোনো ক্ষতি করে ফেলবে। সিদ্রা ভয়ে কাঁদতে শুরু করল। কি করবে বুঝতে না পেরে দৌড়ে মেইন গেটের দিকে চলে গেল। গেট খুলে রাস্তার দিকে তাকালো যদি কাউকে ডাক দেওয়া যায়। সেই মুহূর্তে গুলি ছেড়ে একটা অ্যাম্বুলেন্সের দ্রুত গতি। অ্যাম্বুলেন্সের লাল নীল বাতিগুলো চারপাশে অন্ধকার আরো বেশি ভুতুড়ে করে তুলেছিল। অ্যাম্বুলেন্সটা সিদ্রাদের বাসার সামনে না থেমে ঠিক উল্টো দিকে নীলাপুদের বাসার সামনে গিয়ে থামল। সিদ্রার হার্টবিট গলার কাছে চলে এলো। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই ভেতর থেকে নীলাপুর মা এবং বাবা বেরিয়ে এলেন। ওনাদের কান্নার আওয়াজে সম্পূর্ণ গলি যেন ভারী হয়ে উঠল। নীলাপুর বাবা গেট খুলে দিলেন। এরপর অ্যাম্বুলেন্স ভেতর থেকে একটা স্ট্রেচার বের করল অ্যাম্বুলেন্সের লোকেরা। স্ট্রেচারের উপরে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ, নীলাপুর লাশ। সিদ্রা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও দরজার ফ্রেম ধরে জমে গেল দাঁড়িয়ে। মাত্র কয়েক ঘন্টা আগেও তো নীলাপু হেঁটে হেঁটে বাসায় ফিরল, এত হঠাৎ করে একটা জলজন্ত মানুষ কিভাবে মারা যেতে পারে? নীলাপুর মা বাবা লাশটা নিয়ে ভেতরে ঢুকলেন। সিদ্রা নিজের সব ভয় ভুলে গিয়ে এক দৃষ্টিতে ওই মর্মান্তিক দৃশ্য দেখছিল। বড় চাচা আর চাচি যে দাদির রুমে আটকে গেছে বা দাদিকে আটকে রেখেছে, সেই ভয়ের কথাও ওর মাথা থেকে একেবারেই বেরিয়ে গেল। দুই তিন মিনিট পরে একটা রিক্সা এসে থামল। রিক্সা থেকে বাবা এবং নিবিড় নামল। বাবার মুখটা একদম ঠেকাশে, চোখগুলো লাল। বাবাকে দেখেই সিদ্রা দৌড়ে গেল। বাবা এগুলো কি হইতেছে? নীলাপু মারা গেল কেমনে? শুনো না কই। বাবা খুব অবসন্নভাবে সিদ্রার মাথায় হাত রাখলেন। মা তুই চিন্তা করিস না, সুমনা ঠিক আছে। তোর মা আর সুমনা মামার সাথে একটু পরে চলে আসবো। তুই বাসায় একা ভয় পাইতেছিলি না, এই জন্য চলে আসছি। আর সামনের বাসায় আইসা দেখি এই অবস্থা, ওদের তো একটু দেখা লাগবো। নীলাপুকে নাকি হাসপাতালে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, তার উপরে মেটার প্রেশার একদম ফল করেছিল। যা হয়েছে খুব খারাপই হয়েছে। কথা বলতে বলতে বাবা সিদ্রাকে নিয়ে ভেতরে গেলেন। ওরা সোজা দাদির রুমে চলে গেল। সিদ্রা এতটাই শকের মধ্যে ছিল যে বড় চাচাদের কথা বাবাকে বলতে ভুলে গিয়েছিলেন। নীলাপুর মৃত্যুর খবরটা ওর মাথায় খুব বাজেভাবে আঘাত করেছিল। দাদির রুমের কাছেই ওরা দেখল দরজা খোলা। বড় চাচা এবং চাচি খুব স্বাভাবিক ভঙ্গিতেই সোফায় বসে আছেন, কিচ্ছু যেন হয়নি। দাদি বিছানায় উঠে বসে আছেন। দাদিকে দেখে মনে হচ্ছিল উনি খুব ভয় পেয়েছেন, কিছু একটা বলতে চাইছেন কিন্তু পারছেন না। সিদ্রাকে কাঁদতে দেখে দাদি নিজের সব ভয় ভুলে গেলেন। উনি সিদ্রাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কি হইছে রে দাদু ভাই, কান্দোস কেন? বাবা দাদিকে নীলার আপুর মৃত্যুর খবরটা দিলেন। এই কথা শুনে দাদিও হম করে কেঁদে উঠলেন। ওনার নিজের নাতনি সুমনার জন্য খুব ভয় হচ্ছিল ওনার। বাবা আর বড় চাচা মিলে দাদিকে অনেক কষ্টে শান্ত করলেন। এরপরে সিদ্রার মা মামা সুমনাকে নিয়ে বাসায় ফিরে এলেন। সুমনাকে দেখে সিদ্রার বুকের পাথরটা একটু নামল। দাদি সুমনাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। সুমনার শরীর এখন আগের থেকে বেটার, কিন্তু ও একেবারেই চুপচাপ। ওর চোখের দৃষ্টি কেমন যেন শূন্য। মা সুমনাকে সিদ্রার কাছে বুঝিয়ে দিল এবং দ্রুত রেডি হয়ে সামনের বাসায় নীলাপুর জানাজার জন্য প্রস্তুতি নিতে চলে গেলেন। বড় চাচা এবং চাচিও সেই সুযোগে নিজেদের বাসায় চলে গেলেন। নিবিড় এতক্ষণ কান্নাকাটি করে দাদির পাশেই ঘুমিয়ে পড়েছে। সিদ্রা আর সুমনাও দাদির রুমের নিচে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল। মা সিদ্রাকে বলে গিয়েছিলেন যে যেন সে সুমনার পাশেই থাকে এবং কোনোভাবেই সুমনাকে একা না ছাড়ে। দাদির রুমে শুধুমাত্র একটা ডিম লাইট চলছে। সিদ্রা আর সুমনা চুপচাপ শুয়ে আছে। হঠাৎ করে আবার সেই একই শব্দ। সিদ্রার কান দুটো খাড়া হয়ে গেল। কিচেনের দিক থেকে আবার সেই বাসনপত্র ফেলার খটখট শব্দ আসছে। এবার শব্দটা আরো বেশি স্পষ্ট এবং ভায়োলেন্ট। কেউ যেন কিচেনের জিনিসপত্র খুব ক্রোধান্বিত হয়ে আছড়ে ভাঙছে। সিদ্রার চোখ বন্ধ করে শুয়ে রইল। ও নিজেকে বোঝাতে চাইল যে মেবি এটা ওর মনের ভুল। কিন্তু সুমনা যে এতক্ষণ পাথরের মতো নীরব হয়ে পড়েছিল সে ফিস ফিস করে বলে উঠল, সিদ্রা শুনতে পাচ্ছিস? কিচেনে কি যেন হাঁড়ি পাতিল ভাঙছে। সিদ্রা ভয় ভয়ে চোখ খুলল। সুমনার দিকে তাকাতেই ওর শরীরটা যেন কাঁটা দিয়ে উঠল। সুমনার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে, মনে দুটো স্থির। সুমনা আবার ফিস ফিস করে বলতে শুরু করল, সিদ্রা বাইরে থেকে কান্নার আওয়াজ আসছে। ওরা ওরা নীলাবুকে নিয়ে যেতে এসছে। নীলাবু খুব চিৎকার করছে। নীলাবু বলছে সে যাবে না। সিদ্রা, ওরা কিন্তু নীলাবুর পর আমাকেও নিয়ে যাবে। ওই দেখ, ওরা আমার জন্য জানালার খেলে দাঁড়িয়ে আছে। ও কি দিচ্ছে, অপেক্ষা করছে। আমাকে যেতে দিস না তুই। সুমনা আঙুল তুলে জানালার দিকে ইশারা করল। সিদ্রা জানালার দিকে তাকাতেই ওর মনে হল কালো মতো একটা ছায়া জানালার ওপার দিয়ে দ্রুত সরে গেল। সুমনার এই হাড় হিম করা কথাগুলো শুনে সিদ্রার গলার কাছে কান্না তালা পাকিয়ে গেল। সুমনাকে জড়িয়ে ধরে সে বলল, সুমনা প্লিজ তুই চুপ কর, এইসব কিচ্ছু না, তুই ঘুমা। কিন্তু সুমনা শান্ত হল না। ওর সারা শরীর থরথর করে কাঁপছিল। সিদ্রা উপায় না দেখে দাদিকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলল। দাদি সুমনার অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেলেন। তিনি সিদ্রাকে বললেন, দাদু ভাই জলদি দৌড়ায় তোর বাপ মারে ডাইকে লয়ে যা। সিদ্রাই রাতের অন্ধকারের মধ্যেই দৌড়ে নীলাবুদের বাসায় গেল। সেখানে উঠোনের মাঝখানে নীলাবুর লাশ, চারপাশে আত্মীয় স্বজন, নীলাবুর মায়ের আকাশ ভেদি কান্নার আওয়াজ মেইন রুট পর্যন্ত যাচ্ছিল। সিদ্রা খুব ভয় পাচ্ছিল এই লাশের পাশ দিয়ে যেতে। একে তো সুমনার এই ভয়ঙ্কর কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে, তার উপরে এই মর্মান্তিক পরিবেশ। ভাগ্যিস মা সিদ্রাকে দেখতে পেয়েছিলেন। মা দ্রুত সিদ্রার কাছে চলে এলেন। সিদ্রা মাকে সুমনার অবস্থার কথা বলতেই মা সবকিছু ফেলে দৌড়ে বাসায় এলেন। বাসায় এসে মা দেখলেন সুমনার অবস্থা আবার খারাপ হতে শুরু করে। ও খাটের উপরে বসে দুই কান হাত দিয়ে চেপে ধরে বিকট শব্দে চিৎকার করছে, ওরা নীলাবুকে নিয়ে যাচ্ছে, ওরা আমাকেও নিয়ে যাবে, আমাকে বাঁচাও তোমরা। সুমনার এই চিৎকারগুলো কোন মানুষের গলার আওয়াজে বলে মনে হচ্ছিল না। এরপর সুমনা আবার পাগলের মতো বমি করতে স্টার্ট করল। সেই রাতটা ছিল সিদ্রার জীবনের সব থেকে ভয়ানক একটা রাত। সম্পূর্ণ রাত সুমনা বমি করে গেল। আর একবার কান চেপে ধরে চিৎকার করছিল, আবার মুখ ধরেছিল, কখনো চোখ ঢেকে রাখছিল। মনে হচ্ছিল যেন কোনো শক্তি বা অশুভ কিছু তার উপরে ভর করেছে বা সে কাউকে দেখতে পাচ্ছে। ভোরের আজানের সময় ডাক্তার এনে কড়া ঘুমের ওষুধ দেওয়া হল সুমনাকে। পরদিন জোহরের পরে নীলাবুর দাফন সম্পন্ন হল। দাদি, মা এবং বাবা দাফনের কাজে গিয়েছিলেন। মা যাওয়ার আগে সিদ্রাকে কড়া নির্দেশ দিয়ে গিয়েছিলেন যেন সুমনা আর নিবিড়কে চোখের আড়াল না করে। গতকাল রাতের ওই ঘটনার পরে সিদ্রার মাথা থেকে বড় চাচি এবং চাচাদের ওই দরজা লক করার ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মা বাবারা যাওয়ার কিছুক্ষণ পরেই ছোট চাচা এবং ছোট চাচি সিদ্রাদের বাসায় এলেন। ওনাদের দেখেই সিদ্রার গতকালকের বড় চাচা সে অদ্ভুত আচরণের কথা মনে পড়ে গেল। সিদ্রা ওনাদের বলল যে বাসায় কেউ নেই, সবাই জানাজায় গেছে। কিন্তু ওনারা সিদ্রার কথার কোনো পাত্তাই দিল না। জোর করে বাসার ভেতরে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ল। সিদ্রা তো আর ওনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। ছোট চাচা এবং চাচি সোফায় বসে নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে সুমনা রুম থেকে টলতে টলতে ড্রয়িং রুম এল। সুমনার চুল উস্কো খুস্কো, চোখ দুটো জবার মতো লাল। সুমনাকে এভাবে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে সিদ্রার বুকটা কেঁপে উঠল। সুমনা ছোট চাচাকে দেখে হঠাৎ এক ভয়ঙ্কর বুনো চিৎকার দিয়ে উঠল। সে আঙুল তুলে ছোট চাচার দিকে ইশারা করে ফিস ফিস করে বলল, ঘরে মেরেছে, ওরাই নীল আপুকে মেরেছে, আমি সব জানি। এগুলো জাহিল, এগুলো নরকের গিয়ে এগুলি মরবে, নিজের ছালে নিজেরাই মরবে। ছোট চাচার চাচির মুখের রং মরতেই ফ্যাকাশে হয়ে গেল। ওনারা ভয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। কিন্তু সুমনা শুধু চিৎকার করে থামল না, সে চোখের পলকে একটা হিংস্র পশুর মতো লাফ দিয়ে গিয়ে ছোট চাচির চুলের মুঠি শক্ত করে ধরে ফেলল। সুমনা তাকে এমন ভাবে মারতে শুরু করলো যে চাচি ব্যথায় আর আতঙ্কে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল। সিদ্রা আর ছোট চাচা মিলে অনেক কষ্টে সুমনার হাত থেকে চাচিকে ছাড়ালেন। সুমনার গায়ে তখন 10-12 জন মানুষের সমান শক্তি। চাচার চাচি এক সেকেন্ডও সেই বাসায় আর দাঁড়ালেন না, দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। সুমনা মেঝেতে পড়ে গিয়ে চিৎকার করতে লাগল এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলল। সিদ্রা কাঁদতে কাঁদতে ওর মাথায় পানি দিতে লাগল। একটু পরে মা বাবা আর দাদি জানাজা থেকে ফিরলেন। সিদ্রা হাউমাউ করে কেঁদে মা বাবাকে সব ঘটনা খুলে বললেন। সুমনা তখনও ঘরের মধ্যে বিড়বিড় করছে, ওরাই মেরেছে, আমি জানি ওরাই মেরেছে, ওরা নর্দমা কেচ, ওরা জাহান্নামী, ওরা ভালো থাকবে না কখনো। মা অনেক কষ্টে সুমনাকে শান্ত করে ওকে রুমে নিয়ে গেলেন। দাদি সোফায় বসে খুব গম্ভীর চিন্তায় মগ্ন। বাবা ড্রয়িং রুমে আসতেই দাদি এমন একটা সত্য প্রকাশ করলেন যা শুনে সিদ্রার পায়ের তলা মাটি সরে গেল। সিদ্রা আড়ালে দাঁড়িয়ে বাবা এবং দাদির সব কথা শুনছিলেন। দাদি বাবাকে বলছিলেন, জানোস কালকে সিদ্রার বড় সাস আর সাসেই বাসায় কেন এসেছিল? তারা আমারে সতর্ক করতে এসেছিল, আর ছোট সাসা বেশ কিছুদিন ধরে কালো জাদু করতেছে, জাদুকরের সামনে যাতায়াত করতেছে। ওর বড় চাষা নিজের লোকজন দিয়ে খবরটা জানতে পারছে যে ওর ছোট ভাই এই ধরনের কালো জাদুর শক্তিশালী কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কাম করতেছে, আর ওই জাদুর জিনিসপত্র তার আমগর বাসায় ছিটায় দিয়ে গেছে। এই খবরটা পায়ে ওর বড় চাষা আমাদের সতর্ক করতে আইছিল, কিন্তু সিদ্রা অনের কারণে আমার রুম লক করে কথাগুলো কয়ে গেছে। বাবা এই কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার মানে আজ সুমনা যে কথাগুলো ছোট চাচাকে দেখে বলেছিল তার সবটাই সত্যি, আর বড় চাচারা এবং বড় চাচিরা কোনো অসৎ উদ্দেশ্যেই বাড়িতে আসলে আসেননি, সিদ্রার এটা বুঝতে ভুল হয়েছিল। দাদি আরো বললেন, গতকালকে উনি বাথরুমে গিয়েছিলেন, যখন তখন বাথরুমের ছাদে তাজা রক্তের ছিটও দেখেছিলেন যা পরক্ষণে উধাও। বাবা তখন বুঝতে পারলেন জাদু করা হয়েছিল দাদির ওই বাসাটার জন্য যেখানে দাদির ভাই থাকতেন, কিন্তু সুমনার নীলা আপু ভুল করে ওই জাদুর ছড়ানো জিনিসের উপরে পা দিয়ে ফেলায় সম্পূর্ণ জিনিসটা তাদের উপরে চলে আসে। নীলা আপু তো মারাই গেল, আর সুমনা এখন এক অদৃশ্য শক্তির দখলের মধ্যে পড়ে গেছে। বাবা আর এক মুহূর্ত দেরি করলেন না, এলাকার এক পরিচিত বড় হুজুরকে ডেকে নিয়ে আসলেন। হুজুর এসে সুমনাকে দেখে বুঝতে পারলেন ওর উপরে কোনো ভয়ঙ্কর জিন বা কোনো কিছু একটার আসর হয়েছে। হুজুর সাথে সাথে কোরআন তেলাওয়াত এবং রুকিয়া করা শুরু করলেন। সুমনা প্রথমে খুব ছটফট করছিল, অদ্ভুত আওয়াজ করছিল, কিন্তু হুজুরের দীর্ঘক্ষণ প্রচেষ্টায় সুমনার শরীর থেকে সেই অশুভ শক্তির আসর ধীরে ধীরে কাটতে শুরু করল। সুমনা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হুজুর বাবাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন নীলাপুর মৃত্যু হয়তো ডাক্তারের রিপোর্টে ভুল ইঞ্জেকশন হিসেবে আসবে, কিন্তু আসল কারণ ছিল ওই ভয়ঙ্কর কালো জাদু। সুমনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেল। এই ঘটনার পরে নীলাপুর মা বাবা আর একদিনও সেই বাসায় থাকেনি। ওনারা রাতেই জিনিসপত্র সব প্যাক করে সেই কার্সড বাসা থেকে চলে যান। যাওয়ার আগে ওনারা বাবাকে বলে গিয়েছিলেন যে ওই বাসায় নাকি ওনারা নীলাপুর কান্নার আওয়াজ শুনতে পান। একটা সুখের সংসার ওই লোভী চাচাদের জাদুর কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ছোট চাচা এবং চাচি এরপর আর কখনো সিদ্রাদের বাসায় আসার সাহস পায়নি। এই ঘটনার পরে সিদ্রার বাবা এবং মাও সিদ্ধান্ত নিলেন যে এই বাসা আর রাখা যাবে না। যে সম্পদের জন্য নিজের ভাইয়েরা ব্ল্যাক ম্যাজিক করতে পারে সেই সম্পদ ঘরে থাকা মানে মৃত্যু ডেকে আনা। কিছুদিন পরে সিদ্রার বাবা বাসাটা বিক্রি করে দিলেন। দাদি আর বাবা মিলে সেই টাকায় হজ পালন করে এলেন। দাদি ওনার বাকি যে টাকা ছিল সেটা সিদ্রা এবং সুমনার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেন। মা কখনোই চাইতেন না যে ওই অভিশপ্ত টাকা ওনার মেয়েদের উপরে খরচ করা হোক। ওনার মায়ের ধারণা ছিল এই টাকায় চাচাদের লোভের অভিশাপ লেগে আছে। কিন্তু দাদি ওনার নাতনিদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য সেই টাকাটা ওদের নামিয়ে রেখে পৃথিবী থেকে বিদায় নেন। সিদ্রার জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতগুলো আজও স্বপ্ন হয়ে সিদ্রাকে তাড়া করে বেড়ায়। লোভ আর অন্ধবিশ্বাস কিভাবে একটা হাসিখুশি পরিবারকে শ্মশানে পরিণত করতে পারে সেটাই ছিল এই জিনিসটার একটা প্রকৃত উদাহরণ। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকে আপনাদের জন্য কালেক্ট করা আমার ঘটনা। আমি জানি এই ঘটনার মধ্যে আপনারা ওরকম জিনের উপস্থিতি বা এই টাইপের কোনো কিছু পাবেন না, বিকজ এটা অন্য টাইপের একটা স্টোরি, সত্যি একটা ঘটনা যেখানে জিনের থেকে বেশি মানুষের কালো জাদু এবং মানুষের খারাপ যে লোভ লালসা ইচ্ছাগুলি ছিল সেটার বহিঃপ্রকাশ পাওয়ানো হয়েছে। যদি ভালো লেগে থাকে সকলকে ধন্যবাদ, আর ভালো লেগে না থাকলে করজোরে ক্ষমা প্রার্থনা করছি সকলের কাছে। আমি মোহাম্মদ সাবিত আদম আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেমন কাটলো আজকে ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা আজকের মতো বিদায় নেব। কথা হবে আমার ভালো।